সময়ের নদীর বাঁকের ওপার থেকে ক্ষীণ উত্তর ভেসে আসে,
কে ডাকে, ঘুম কে ভাঙা,
ওঠ হাড়িয়া খা,
ঘুমিয়ে আছি যে,
আবার ঘুমাবি, এখন ওঠ,
গায়ে রোদ সয় না, চোখে আলো সয় না,
এখন অমাবস্যার রাত, উঠে আয় দেখি, ওপরে মা বোন মেয়েদের মারছে কয়েকটা জানোয়ার, তোরা নাম বীরের জাত,
হারিয়া দিবি বললি, ধক আছে,
জবর ধক, দাঁড়া পাঠাই তোদের।
এই যে আমার ভক্তরা, গপ্প মিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে, আর আজ তো আমিও আছি। গপ্প মিরে ঠেকে আমি আজ যে গপ্পটা শোনাব, সেটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাতি তারাদাস বন্দ্যোপাধ্যায়ের ছেলে তথাগত বন্দ্যোপাধ্যায়। গপ্পের নাম রুদ্রদেব তারানাথ। তাহলে শুরু করা যাক।
আচ্ছা একটা কথা বলুন, আপনি কি শুধু মানুষের উপকারই করে বেরিয়েছেন সারা জীবন, মানে কখনো কারোর ক্ষতি করেননি? আজ অব্দি যত গল্প মানে ঘটনা শুনিয়েছেন সবকটাতেই তো আপনি শুভ শক্তির পক্ষ নিয়েছেন, মারণ উচাটন এইসব করেননি কোনোদিন?
ছাতার জল ঝেড়ে ঘরের কোণে দাঁড় করিয়ে রেখে তারানাথের বৈঠকখানার শতরঞ্চিতে সবে জমিয়ে বসেছি। বর্ষার দিনে রাঙা আউশচালের মুড়িগুলো নিয়ে গেছিল চারি, সেগুলো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে এনেছে। তার এক মুঠো গালে পুড়ে চিবুতে চিবুতে কাঁচা লঙ্কা একটা কামড় দিয়েছি। মঠলেনের মুখের তেলে ভাজার দোকান থেকে কিশোরী নিয়ে এসেছে শালপাতার মোড়কবন্দি এক দিস্তা ফুটন্ত গরম বেগুনি, তার থেকে একটা তুলে মুখে দিতে যাব এমন সময় কিশোরীর এই প্ররোচনা। বেগুনিটা শূন্য পথে থেমে রইল। মৃদু হেসে তারানাথ বলল,
কি জবাব দেব জানি না কিশোরী, শুভ অশুভ মঙ্গল অমঙ্গল কাকে বলে তাই তো ঠিক বুঝে উঠতে পারলাম না আজ অব্দি। আসলে দুনিয়াটা চলছে একটা যোগ বিয়োগের হিসেবের ওপরে, বুঝলে ভাইয়া, একজনের লাভে আর একজনের ক্ষতি। তুমি দুধ খেলে বাছুরের ভাগে কম তো পড়বেই, এবার বলো সেটা মঙ্গল না অমঙ্গল? পাষণ্ড শাস্তি পেলে সবাই খুশি আর হওয়াই উচিত, দুষ্ট অবদমিত হল, শিষ্ট প্রতিপালিত হল, সাধুগণ পরিত্রাণ পেলেন, কিন্তু পাষণ্ডের নিরীহ পরিবারকে এখন কে খাওয়াবে? তাদের পক্ষে ঘটনাটা শুভ না অশুভ? আসলে কথাটা হলো সামাজিক ও পার্থিব ভালো মন্দের বিচার করা যায় শুধু সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে। একটু পিছিয়ে গিয়ে দূর থেকে তাকালে দেখবে ওই ভালোই মন্দই মিলিয়ে যোগফল শূন্য।
চাইলাম গল্প আর শুরু করে দিলেন সমাজতত্ত্ব। আচ্ছা বুঝেছি, আপনি কি ভেবেছেন থট রিডিং শুধু আপনি জানেন? এই নিন ধরুন।
আগের দিন কিশোরী মাইনে পেয়েছে, পকেট থেকে একটা পাসিং শোয়ের নতুন প্যাকেট বের করে সে তারানাথের সামনে রাখল। সিগারেট ধরিয়ে এক ঘর ধোঁয়া ছেড়ে তারানাথ বলল,
এত বছর ধরে আমার কাছে আসছো, একটু আধটু শিখবে বইকি, অবশ্য তারও রকম ফের আছে, জীবনের অনেকটা সময় ভবঘুরের মতো কাটিয়েছি, অনেক কিসিমের সাধু যোগী যোগিনীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সবাই এক দরের না, উদ্দেশ্যও বিভিন্ন। গুহ্য তত্ত্বের মধুকর বৃত্তি করেছি তাঁদের কাছে, যার কাছে যা পেয়েছি শিখেছি বা অন্তত শেখার চেষ্টা করেছি। ভালো মন্দের বিচার না করেই কিন্তু করেছি। তার কিছু কাহিনী তোমরা শুনেছ, কিছু শোনা বাকি আছে। পরবর্তী জীবনে চেষ্টা করেছি যদ্দূর সম্ভব সৎ পথে চলতে। তবু নাশক শক্তির প্রয়োগ কখনো করতে বাধ্য হইনি এমন দাবি করতে পারব না। একটা ঘটনা বলি তোমাদের, তারপরে শুভ অশুভ বিচার তোমরাই না হয় করে নিও।
বোম মার্গে ভাসমান নিরালম্ব বেগুনিটাকে তার সাধনোচিত ধামে পৌঁছে দিয়ে চিবোতে চিবোতে উৎসুক হয়ে তারানাথের দিকে তাকিয়ে রইলাম। ভেতর থেকে চা করার শব্দ ভেসে আসছে, একটু পরেই ধুমায়িত হয়ে পাত্রে এসে পড়বে। বাইরে বৃষ্টির শব্দ কি আরো একটু বাড়ল? পারুক, ক্ষতি নেই, আপাতত কিছুক্ষণ আমরা কোথাও যাচ্ছি না। তারানাথ আবার বলতে শুরু করল,
স্থান গভীর অরণ্য, সময় রাত্রিকাল, অন্ধকার ভেদ করে হাঁটছি, পায়ের নিচে শুকনো ঝরা পাতা মশমশ করে ভাঙছে, মাথার ওপর কালো কালো ডালপালার মধ্যে বসে একটা পেঁচা ডাকছে, কে আমি, কোথা থেকে এখানে এলাম, কোথায় যাচ্ছি কিছু জানি না, কিছু মনে নেই। আমার আগে আগে কেউ নিঃশব্দে চলেছে, আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কে সে স্পষ্ট দেখতে পাচ্ছি না, শুধু তার হালকা পায়ের শব্দ পাচ্ছি। অরণ্য ভেদ করে বয়ে আসছে হিম শীতল বাতাস। কেন হাঁটছি জানি না, থামা উচিত তাও জানি না, তাই হেঁটে চলেছি। হঠাৎ যেন গভীর অরণ্যের মধ্যে কোথাও কোনো শিশু কেঁদে উঠল, মনে হল কোনো ছোট মেয়ের কণ্ঠস্বর। কিন্তু তা কি করে সম্ভব, এরকম গহন বনে কোনো মানুষের বসতি থাকে না, রাতের বেলায় এখানে শিশু আসবে কোত্থেকে। আমার আগে আগে যে যাচ্ছিল সে যেন শব্দটা শুনে থেমে গেল, আমিও থামলাম। তারপরে ধীরে ধীরে এগোলাম তার দিকে। একটা ছোটখাটো কালো দেশি কুকুর মায়াময় গভীর চোখ মেলে সে হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে রয়েছে। কাছে গিয়ে তার মাথায় হাত রাখলাম, সে লেজ নেড়ে আনন্দ প্রকাশ করল। কেন সে থামল এখানে? তাহলে কি এইটাই আমার গন্তব্য? দেখলাম বনের মধ্যে লতা পাতার ফাঁক দিয়ে একটু আলো দেখা যাচ্ছে। লোকালয়, চললাম আলো লক্ষ্য করে। জঙ্গলের মধ্যে একটা উন্মুক্ত ভূমির মাঝখানে একটা অতি প্রকাণ্ড অশ্বত্থ গাছ, তার নিচে আগুন জেলে বসে কিছু লোক পান ভোজন করছে, হয়তো দশ কি বারো জন এখন ঠিক করে মনে নেই। ওদের জিজ্ঞেস করে জেনে নেব এ কোন জায়গা, লোকালয় কোন দিকে। গাছপালা ছাড়িয়ে ফাঁকা জায়গায় পা রাখতে যাব, কুকুরটা বাধা দিল, সে একেবারে পথ আগলে দাঁড়াল। আমি থেমে গেলাম, গাছপালার আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকলাম। লোকগুলো রূঢ় পাষণ্ডের মতো, এক একটা চেহারা ভাষা কর্কশ, অশ্লীল মন্তব্য, আর অশালীন রসিকতা করে উড়ু চাপড়ে চাপড়ে হাসছে। আগুনের ওপরে ঝলসাতে দেওয়া কোন জন্তুর দেহ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মাটির ভাঁড়ে চুমুক দিয়ে মদ্যপান করছে, মাটিতে শোয়ানো আছে সারি সারি বল্লম, আগুনের আলো তাতে পড়ে ঠিকরে ঠিকরে উঠছে। ভাবলাম ওরা বোধহয় ডাকাত। একজনকে দেখে মনে হল ওদের সর্দার, তার চেহারাটা অন্যদের মতো নয়। লোকটা একচোখা, মাথায় লাল ফেটটি বাঁধা, কপালের মাঝখান থেকে গাল অবধি কোনা কোনি একটা পুরনো কাটা দাগ, নষ্ট ডান চোখের ওপর দিয়ে অন্য চোখটার দৃষ্টি ধূর্ত ও ক্রূর। সবার সঙ্গে পাল্লা দিয়ে মদ খাচ্ছে, কিন্তু তাদের মতো বেসামাল কাঁচা খোলা হয়ে পড়েনি। হাসতে হাসতে ও সতর্ক ভঙ্গিতে মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে। লোকটা ছোটখাটো রোগা, কিন্তু তার ব্যক্তিত্ব এমন যে সে যখন কিছু বলছে ওই অন্যরা সব চুপ করে শুনছে।
যা বলছি মন দিয়ে শোন।
হঠাৎ কোথায় আবার সেই বাচ্চা মেয়েটা কেঁদে উঠল। গভীর অরণ্যে নিকষ কালো রাতে কি অদ্ভুত! দুবারই কি ভুল শুনলাম? না, ভুল নয়, কারণ ঠিক তখনই সর্দার লোকটা ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাল, কিন্তু আমি তো অন্ধকারে গাছের আড়ালে, দেখতে পাওয়া সম্ভব নয়। তবু যেন কোনো ষষ্ঠেন্দ্রিয় দিয়ে আমার উপস্থিতি টের পাচ্ছে। আমি ওই গাছের গা ঘেঁষে কোষ্ঠী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছি। কুকুরটা নিচু হয়ে মাটিতে পেট ঠেকিয়ে বসে অন্ধকারে মিশে আছে। যদি এরা জানতে পারে কেউ আড়াল থেকে তাদের ওপর নজর রাখছে, তাহলে সম্ভবত ছেড়ে দেবে না। দলের অন্যরা বোধহয় কিছু টের পায়নি, তারা তখনও পান ভোজন আর উৎকট সব রসিকতায় মত্ত। তা দেখি সর্দার হঠাৎ উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। বুঝতে পারলাম ওর চেহারা একেবারেই অন্যদের মতো নয়। উচ্চতা বোধহয় 5 ফুট হবে না, বেশ রোগা, পাঁজরের হাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছে। দলের প্রত্যেকের আকৃতি ওর অন্তত 3 গুণ। তবু এমন কিছু ক্ষমতা ওর মধ্যে আছে যাতে বাকিরা ওর আদেশ মেনে চলছে। আগুনের ওপারে কি যেন একটা নড়ে উঠল। একজন সেদিকে দৃষ্টি আকর্ষণ করে কিছু বলাতে সবাই সেদিকে তাকালো। তারপরে একে অপরের গায়ে ঠেলা দিয়ে পেটে খোঁচা দিয়ে বিশ্রীভাবে হাসতে থাকল। আমিও কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে থেকে বুঝতে পারলাম গাছের গায়ে একটা লোককে বেঁধে রাখা হয়েছে। সে নিস্তেজ হয়ে ঝুলে রয়েছে, তার শরীর ওই মাঝে মাঝে একটু নড়ে উঠছে। একটু পরে সর্দার নিশ্চিন্ত হয়ে অন্যদিকে তাকাল, তারপরে একটা হান্টার চাবুক তুলে নিয়ে গাছের গায়ে বেঁধে রাখা লোকটার দিকে এগিয়ে গেল। অন্য ডাকাতেরা চুপ করে গিয়ে সর্দারের কাণ্ড দেখতে থাকল। সর্দার হঠাৎ বেঁধে রাখা লোকটার পিঠে এলো পাথারি চাবুক মারতে শুরু করল। লোকটা এক একবার একটু ছটফট করে নড়ে উঠছে, আবার স্থির হয়ে যাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখার পরে আমি অতি সন্তর্পণে এক পা করে পিছু হটে জঙ্গলের মধ্যে মিশে গেলাম। আবার চলেছি অন্ধকারে, কুকুরটা চলেছে আমার আগে আগে। কতক্ষণ চললাম ঠিক বলতে পারবো না। এক সময় দেখলাম জঙ্গল ক্রমশ পাতলা হয়ে আসছে, আরো একটু হাঁটার পরে গাছপালা ফিকে হয়ে দূরে একটা রাস্তা দেখা গেল। বনের শেষ প্রান্তে একটা প্রাচীন বড় শিরিষ গাছ, তার নিচে একজন স্ত্রীলোক দাঁড়িয়ে আছেন। আকাশ বোধহয় ফর্সা হয়ে আসছে। ভোরের প্রথম আলোয় দেখলাম পরমা সুন্দরী, পরনে লাল শাড়ি, হাতে শাঁখা, কপালে সিঁদুর। আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। কুকুরটা তাকে দেখে আনন্দে লাফাতে লাফাতে লেজ নেড়ে নেড়ে কাছে চলে গেল। তিনিও পরম মমতায় তার গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দিতে লাগলেন। তারপর ঘুম ভেঙে গেল। কে আমি, কোথায় শুয়ে আছি, কুকুরটা কোথায় গেল? উঠে বসলাম। ধীরে ধীরে সব মনে পড়তে লাগল। আমি তারানাথ চক্রবর্তী, সময় সূর্যোদয়ের আগে, স্থান শহর কলকাতা, এই 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 মটলেনের বাড়ি, আশেপাশে বড় বিপদের মধ্যে তোমাদের বউ দিদি ঘুমোচ্ছে। বিদ্ভুটে আজগুবি স্বপ্ন দেখে উঠে বসে আমি তখন চোখ কচলাচ্ছি। তবু ভোরের স্বপ্ন বলে কথা পুরোপুরি নাকচ করে দিতে পারলাম না। এর কয়েকদিন পরে চিঠিটা পেলাম। শ্রীযুক্ত তারানাথ চক্রবর্তী জ্যোতির্বিনোদ, নিতান্ত বিপদে পড়িয়া আপনাকে এই পত্র দিতেছি। আমার ও আমার পরিবারের উপর অসুর শক্তির কুদৃষ্টি পড়িয়াছে বলিয়া আমার বিশ্বাস। আশঙ্কা করিতেছি যে অত্র শীঘ্রই কোন দুর্ঘটনা ঘটিবে, সব কথা লিখিয়া জানাইতে পারিব না। বাঁকুড়া নিবাসী আমার এক পরিচিত ব্যক্তির নিকট আপনার পরিচয় ও গুণাবলী সম্পর্কে জানিলাম। এক্ষণে আপনি আসিয়া কোন সুরাহা করিতে পারিলে আপনার নিকট আমরা পরম ঋণী হইব, গুণী মানুষের মর্যাদা রক্ষা করিব যথাসম্ভব। পথ নির্দেশ নিম্নে দেওয়া হইল। ইতি ভবতীয় পরিত্য সিংহ, লেখার ভঙ্গি ঋজু ও মার্জিত, ঔদ্ধত্য নেই, আবার বিনয়েরও বাড়াবাড়ি নেই। লোকটির সঙ্গে আলাপ করার ইচ্ছে হল। পরিতোষবাবুর ঠিকানা মেদিনীপুরের পশ্চিম দিকের, ডাকঘরের নাম ও পথ নির্দেশ দেখে আন্দাজ করতে পারলাম ওদিকে যে লোধাদের জঙ্গল আছে তার থেকে খুব একটা দূরে নয়। আবার সেখান থেকে অনতি দূরে বাঁকুড়া জেলায় আমার দেশ, সেটা তো তোমরা জানো। সম্ভবত আমার গ্রাম সূত্রে পরিচিত কারুর সঙ্গে পরিতোষ সিংহের আলাপ হয়েছে। তান্ত্রিক হিসেবে একটা মৃদু খ্যাতি আমার এক সময় ছিল, যদিও তার বাহ্যিক কোনো পরিণতি ঘটেনি, ঘটার কথাও নয়। ক্ষমতার চর্চা করিনি কোনো দিন, নইলে জীবন অন্য খাতে বইতে পারত। এ কাহিনী কতকটা সে বিষয়েরও বটে। একটা চিঠি ছেড়ে দিলাম যে কয়েকদিনের মধ্যেই আমি রওনা হব, যদিও ঠিক কবে পৌঁছব তা নিশ্চিত বলতে পারছি না। মেদিনীপুর শহর থেকে কংসাবতী পেরিয়ে সুবর্ণ রেখার দিকে যেতে থাকলে কিছুদূর পরে অরণ্যের রাজত্ব শুরু হয়ে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ জায়গার নাম দিয়েছিল জঙ্গলমহল। এর কিনারা ঘেঁষে কিছু গাঁ গঞ্জ ও ছোট শহর রয়েছে। তার মধ্যে একটির নাম বিশালগড়। শ্রী পরিতোষ সিংহ সেখানকার জমিদার। বনের ধার ঘেঁষে সড়ক পথে গিয়ে পৌঁছলাম দুপুরবেলায়। বাড়িটি প্রাসাদের মতো, নতুন নয়, কিন্তু সংরক্ষণ ও তত্ত্বাবধানের ফলে জীর্ণতার ছাপ নেই কোথাও। ফটক দিয়ে ঢুকে একটু ঘাস জমি পেরিয়ে ঘর বাড়ি শুরু হয়েছে। প্রধান অংশটি প্রশস্ত, তিনতলা। তার দুপাশে ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্ন কয়েকটি একতলা মহল পৌষের নরম রোদ পোহাচ্ছে। 70-এর কাছাকাছি বয়স্ক এক ব্যক্তি আমাকে দেখিয়ে এগিয়ে এলেন।
নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী।
আসুন ঠাকুর মশাই, আসুন। চিঠি পেয়ে আমরা ভেবেছিলাম যে এই সপ্তাহেই আপনি আসবেন। আচ্ছা, আগে খেয়ে দিয়ে বিশ্রাম করুন, দাদাবাবুর সঙ্গে না হয় ওবেলা দেখা করবেন।
প্রস্তাব মন্দ নয়। শীতের শুকনো দিনে অনেকটা পথ পেরিয়ে এসে ধুলি ধূসরিত অবস্থা, তাছাড়া খিদেও পেয়েছে। এই অবস্থায় একজন সম্ভ্রান্ত মানুষের সঙ্গে কথা বলা যায় না।
আগে আপনার নামটা?
আগে আমার নাম যদুনাথ সরঙ্গী। আমরা বংশ পরম্পরায় এদের পরিবারের সঙ্গে যুক্ত। আসুন, আপনার ঘর আর স্নানের ঘরটা দেখিয়ে দিই। গরম জল চাইলেই পাবেন, ওর জন্য আমাদের একটা আলাদা উনুন সারাদিন জলে পোষ মাঘে।
অতিথিদের জন্য যে মহল বরাদ্দ, তার ব্যবস্থায় কোনো ত্রুটি নেই। আমার ঘরটি বড়, সেদিনই সকালে ঝাঁট পড়েছে। যদিও আমি কবে পৌঁছব তার তো কোনো আগাম খবর দিতে পারিনি। পরিপাটি আসবাবপত্র, বড় বড় জানালা, ছত্রি দেওয়া চমৎকার শাল কাঠের পালঙ্ক, তার সঙ্গে পাতলা সুতির মশারি, গায়ে দেওয়ার জন্য কাপাস তুলো ভরা নকশি কাঁথা। গৃহস্বামী শুধু সচ্ছলই নন, মনোযোগী ও সুরুচি সম্পন্ন। তার সঙ্গে যেন টের পেলাম একটু মেয়েলি যত্নের স্পর্শ। তোমরা দুজনেই সংসারী মানুষ ও হৃদয়বান, কাজেই একটা কথা নিশ্চয়ই বোঝো, তবু বলছি, দক্ষতা নিপুণতা পরিশ্রম দিয়ে পুরুষ যতই নিখুঁত আয়োজন করুক, যতই নির্ভুলভাবে সেই ব্যবস্থা চলতে থাকুক, সেটা হল তেল ঢালা যন্ত্রের মসৃণতা। তাতে প্রাণ দিতে পারে শুধুমাত্র মেয়েরা। ছোটবেলায় একটা বয়স অবধি আমার পিলে জ্বর হতো, বাবা তখন বদ্যি ডাকতেন, পথ্যের ব্যবস্থা করতেন। কিন্তু আমার কেমন একটা ধারণা, সেসব করে অসুখের লক্ষণ কমলেও আসল অসুখ সারত যখন মা এসে মাথার কাছে বসে কপালে তাঁর শীতল হাতের ছোঁয়া দিতেন। পরিতোষ সিংহ মশাইয়ের অতিথিশালায় সেই স্নিগ্ধ পেলবতার আভাস পেয়ে মনে মনে গৃহিণীর প্রতি নমস্কার জানালাম। গরম জলের প্রয়োজন আমার নেই, ভবঘুরে বয়সে ও সব বিলাসিতার অভ্যেস ছেড়ে গিয়েছিল অনেকদিন। বাঁকুড়া বীরভূমে শুধু নয়, হিমালয়ের কাছে নেপালি সাধুর আশ্রমেও 12 মাস ঠান্ডা জলেই স্নান করেছি। মাথায় জল ঢালতে ঢালতে একটা চেনা সুগন্ধ পাচ্ছিলাম। কবে কোথায় যেন এই গন্ধ আমি পেয়েছি, কিন্তু ঠিক মনে করতে পারছিলাম না। বুঝলাম খেতে বসে একজন মহিলা এলেন পরিবেশন করতে। কিছুক্ষণ ধরে নেপথ্যে তার পায়ের নূপুরের হালকা শব্দ পাচ্ছিলাম। দেখলাম 30 বয়সের শ্যামবর্ণা এক সুন্দরী, যৌবন রয়েছে, মাথায় ঘোমটা দিয়ে সলজ্জ ভঙ্গিতে তদারক করছেন। পরিচয় ঠিক বুঝতে পারলাম না, তবে সধবার বেশ নয়। তাছাড়া বিভিন্ন সূত্র থেকে পরিতোষবাবু সম্পর্কে যে মানসচিত্র তৈরি করেছিলাম তাতে তাঁর স্ত্রীর বয়স আরও একটু বেশি হওয়ার কথা। এদিকে পরিচারিকা ইনি নন, চোখে মুখে একরকম আভিজাত্যের ভাব রয়েছে, চলাফেরার মধ্যে একটা নম্র কর্তৃত্ব আছে, তবু জমিদার গিন্নির যে নিশ্চিন্ত পাকাপোক্ত অধিকার তা পুরোপুরি নেই। আর একটু যেন চেনা চেনা লাগল, কি করে তা সম্ভব ভেবে পেলাম না। কৌতূহল হচ্ছিল, কিন্তু তিনি যেহেতু আমাকে কোনো কথা বললেন না আমিও চুপ করে রইলুম। ভাতের হাঁড়ির ঢাকনা সরাতেই সেই চমৎকার সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল, ওই স্নান করতে করতে যেটা পেয়েছিলুম এখন আরো তীব্র। সঙ্গে সঙ্গে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। বাবার এক বন্ধু আমাদের বাড়িতে আসতেন প্রতি বছর অন্য কোনো জেলা থেকে, সঙ্গে গরুর গাড়িতে চাপিয়ে নিয়ে আসতেন তার নিজের জমির বিভিন্ন রকম ধানের চাল, চিড়ে, মুড়ি আর খেজুর গুড়। চিড়ের পুটুলি খুললেই একটা অদ্ভুত সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ত। সেই চিড়ে আমি শুকনো শুকনো চিবিয়ে খেতাম, দুধ দই চিনি গুড় কিছু না দিয়ে, শুধু তার অসাধারণ গন্ধের লোভে। পরিতোষ সিংহের অতিথি ভবনে আজ খেতে বসে এ তো সেই গন্ধ। ভাবছি কি যেন নাম ছিল সেই চালের, আমার সুদূর শৈশবের আলোকিত দিনগুলোর স্মৃতি থেকে একটা শব্দ উঠে এসে আমার অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো,
কালো নুনিয়া।
মহিলাটি হাসি মুখে আমার দিকে তাকালেন। সরঙ্গী মশাই পাশে দাঁড়িয়েছিলেন, তিনি বললেন,
আপনি এ চাল জানেন? আমাদের জমিতে উৎপন্ন হয়, দাদাবাবু সুগন্ধি চালের ভাত খেতে পছন্দ করেন, এছাড়াও তুলাই পাঞ্জি হয়, রাধুনি পাগল হয়।
ঘরের একদিকে কিছু কাঁচা শালপাতার থালা স্তূপ করা ছিল, আমার সামনে রাখা হয়েছে কাঁসার কানা তোলা বগি থালা। বললাম,
আমাকে শালপাতার থালা দিন, এই ভাতের সঙ্গে শালপাতার গন্ধ চমৎকার লাগবে।
সরঙ্গী মশাই একটু অবাক হলেন, তারপরে কথা না বাড়িয়ে কাঁসার থালা সরিয়ে নিয়ে গেলেন। মহিলাটি শালপাতার থালায় ভাত বেড়ে দিলেন, দেখলাম তিনি যেন কিছুটা প্রশংসার দৃষ্টিতে আমাকে দেখছেন। তোমরা আমার চেয়ে বয়সে অনেক ছোট, তবু মধু সুন্দরী দেবীর কাহিনী যখন তোমাদের বলেছি এটা বলতেও বাধা নেই। ক্রমশ বুঝতে পারছিলাম মহিলাটির সৌন্দর্যে উগ্রতা নেই কিন্তু গভীরতা আছে, প্রথম দর্শনে অতটা বোঝা যায় না, তারপরে একটু একটু করে টের পাওয়া যায় ইনি অপরূপা। তার সুনজরে পড়ে বেশ উৎফুল্ল হয়ে উঠেছিলাম, আকর্ষণ অনুভব করিনি বললে মিথ্যে বলা হবে, কিন্তু কয়েক মুহূর্তের বেশি তাকে মনে স্থান দিইনি। আমি বিবাহিত, এর পরিচয়ও জানি না, ব্যর্থ প্রেমের পথে পা বাড়ানোর পরিস্থিতি আমার নয়। যাই হোক, কালো নুনিয়ার ভাত তোমরা খেয়েছো কখনো?
আগে না।
কলকাতায় পাওয়া দুষ্কর, আশেপাশে কয়েকটা বাড়ি অবধি গন্ধ পাওয়া যায়, আর তাতে যদি ঘন সোনা মুগের ডাল আর নির্ভেজাল গাওয়া ঘি দেওয়া হয়, তাহলে যে দেবভোগ্য জিনিস তৈরি হয় তার বর্ণনা দেওয়া আমার ক্ষমতার বাইরে। কলাইয়ের ডালের বড়ি দিয়ে পোস্ত, কুমড়ো ফুলের বড়া এসবের পর এলো আমার পছন্দের একটা পদ, আমশোল। অবাক হয়ে বললাম,
পৌষ মাসে কাঁচা আম পেলেন কোথায়?
বারো মাসই আম গাছের বাগান আছে আমাদের, মাছটাও নিজস্ব পুকুরের। রান্না কেমন হয়েছে ঠাকুরমশাই?
তোমাদের আর কি বলি, প্রশংসা করতে কল্পনার আশ্রয় নিতে হল না। পরিতোষসিংহের বাড়িতে চায়ের ব্যবস্থা আছে। যে সময়ের কথা বলছি তখন বাংলার গাঁ গঞ্জে এটা সহসা দেখা যেত না। ব্রিটিশরা চেষ্টা করছে ভারতে চায়ের বাজার তৈরি করতে। কোনো কোনো রেল স্টেশনে চায়ের দোকান বসিয়ে তার পাশে বিজ্ঞাপন দিচ্ছে চা পানের উপকারিতার। ইহা সুগন্ধি ও সুস্বাদু, উদ্দীপনাবর্ধক, প্লেগ, ম্যালেরিয়া, টাইফয়েড, কলেরা প্রভৃতি মহামারী রোগের প্রতিরোধক ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সর্বরোগহর, তাবৎ বিপদ ভঞ্জন, মৃত সঞ্জীবনী, অলৌকিক অমৃত সুধা আপনি পাচ্ছেন ভাঁড় প্রতি দু পয়সা রেটে। এ তো গেল শহর আর শহরতলির অবস্থা। পল্লী অঞ্চলে অনেকে চায়ের নাম পর্যন্ত শোনেন, তাই লোধাদের জঙ্গলের ধারে সকাল বিকেল উৎকৃষ্ট সোনালি রঙের সুবাসিত পাহাড়ি চায়ের ব্যবস্থা আমি আশা করিনি। শেষ চুমুক দিয়ে কাপ নামিয়ে রেখে পরিতোষবাবু বললেন,
ঠাকুরমশায় চুরোট চলে? তামাক চলে বিলক্ষণ, চুরোটের নাম শুনেছি, চেখে দেখার সুযোগ হয়নি।
নিন একটা, ভালো জিনিস, খাঁটি কিউবান সিগার, ত্রিচিনোপুলির ওই সুরুট্টু নয়। সস্তা হবে বলে ওটা একবার চেষ্টা করেছিলাম, কিন্তু বড্ড বদখত গন্ধ। শৌখিন বড় মানুষই দেখানো আমার উদ্দেশ্য মনে করবেন না ঠাকুরমশাই, কিন্তু কি করব, অভ্যেস খারাপ হয়ে গেছে, সব জিনিস রোচে না। ওর সঙ্গে দেখুন বাক্সে একটা ছোট কাঁচি রাখা আছে, বন্ধ দিকটা ছেঁটে নিন।
দেওদার কাঠের এমবস করা বাক্স থেকে একটা তুলে নিয়ে ধরালাম। হাভানা তামাকে নীল ধোঁয়ার সুরভি বোধহয় মুখে চোখে পরিতৃপ্তির ভাব হয়ে ফুটে উঠেছিল।
আপনার ভালো লেগেছে দেখছি, ওই বাক্সটা আপনার কাছেই রেখে দিন, শেষ হলে বলবেন আরো আছে। একটা কথা মানবেন নিশ্চয়ই, ভোগ করে সুখ নেই যদি না সে আনন্দ ভাগ করে নেওয়া যায়, নইলে আর জগৎ সংসার রয়েছে কেন? কুলু পেটে ঘরে থাকলেই হয়।
পরিতোষসিংহের বয়স জানলাম পঞ্চাশের আশেপাশে, যদিও দেখে চল্লিশেরও কম মনে হয়। শিক্ষিত সুদর্শন পুরুষ, মৃদুভাষী, সুরুচি সম্পন্ন, চালচলনে ঐশ্বর্যের অহংকার নেই। গৌরবর্ণ ও দীর্ঘদেহী, চোখে সোনালী প্রেমের চশমা। বিলেত থেকে ওকালতি পাশ করে এসেছেন, কিন্তু সেটা শুধু শখে, প্র্যাকটিস কখনো করেননি। তাছাড়া ফরাসি ও জার্মানদের দেশেও ভ্রমণ করেছেন। সহজ ভঙ্গিতেই কথা বলছেন, কিন্তু ভুরু অল্প কুঞ্চিত, যেন কোনো দুশ্চিন্তা বা অস্বস্তি মনের মধ্যে চাপা দিয়ে রেখেছেন। আমরা বসে আছি জমিদার মশাইয়ের সুসজ্জিত বৈঠকখানায়। জানালায় এমব্রয়ডারি করা পর্দা, গোল টেবিলের ওপর ফুলদানিতে সতেজ চন্দ্রমল্লিকা, বইয়ের তাকে একটুও ধুলো জমে নেই এবং একটি বইও উল্টো করে রাখা নয়। এখনো অবধি পরিবারের অন্যদের সঙ্গে আলাপ হয়নি, ভাবছি এবারে সেই প্রসঙ্গে আসব এবং চিঠির বিষয়টা আলোচনা করব। এমন সময় দরজার পর্দাটা একটু নড়ে উঠল। পরিতোষবাবু বললেন,
আরে ওখানে দাঁড়িয়ে কেন, লজ্জার কিছু নেই, ভিতরে এসো মা, এসো।
বারো কি তেরো বছরের একটি শ্যামবর্ণা ফুল পাখি আঁকা ফ্রক পরা মেয়ে এসে দাঁড়াল। পরিতোষবাবু তাকে হাত ধরে টেনে নিয়ে নিজের এক পাশে বসালেন।
এসো, বসো, বসো। ঠাকুরমশাই, এটি আমার কন্যা চন্দ্রিমা, এর নামটা ওর মায়ের দেওয়া।
দেখলাম মেয়েটি চোখ দুটি টানা টানা ও স্বপ্নীল, কোঁকড়ানো চুল সযত্নে বিনুনি করা, দৃষ্টি সরল নিষ্পাপ, তবু তার পানপাতার মতো শান্ত সুন্দর কোমল মুখশ্রীতে আরো একটা কিছু আছে। সে কি আশঙ্কা, সতর্কতা, ভয়? ধরতে পারলাম না। একটা ভরসাহারা ভাব, চোখ দুটো যেন অল্প বিস্ফারিত। আরেকটা কথা, একেও যেন একটু চেনা চেনা মনে হলো আমার। আমি ভাবছি আমার কি দৃষ্টির বিভ্রম হচ্ছে, যাকে দেখছি তাকেই যেন কবে কোথায় দেখেছি বলে ভাবছি। মেয়েটির মধ্যে কি ছিল জানি না, ওকে দেখে আমার বড় স্নেহ হল। মনে হল কোনোভাবে যদি ওর ওই ভীতিটুকু দূর করতে পারতাম বেশ হতো, কিন্তু কিছুই তো জানি না ওর সম্পর্কে। নরম সুরে বললাম,
লেখাপড়া করা হয় বুঝি? কি পড়ো মা?
চন্দ্রিমা অসহায় ভাবে তার বাবার দিকে তাকাল। পরিতোষবাবু মাটির দিকে একটু তাকিয়ে থেকে চশমাটা খুলে ধুতির খুঁট দিয়ে চোখ মুছলেন, তারপর বললেন,
তুমি এখন ভিতরে যাও মা, আমি ওকে সব বুঝিয়ে বলছি। হ্যাঁ যাও যাও লক্ষ্মী সোনা মা আমার, যাও।
মেয়েটি দ্বিধাগ্রস্ত পদক্ষেপে ধীরে ধীরে অন্দর মহলের দিকে চলে গেল। পরিতোষবাবু বিষণ্ন হয়ে একটু চুপ করে থেকে বললেন,
অপ্রস্তুত হবেন না ঠাকুরমশাই, আপনার জানার তো কথা নয়, মেয়ে আমার কথা বলতে পারে না, জন্ম থেকে এরকম নয়, কিন্তু খুব কম বয়সে আধো আধো বুলি ফুটেছিল, তারপরে একটা বিশেষ ঘটনার আঘাতে ওর কথা বন্ধ হয়ে যায়। সেই ঘটনা হল ওর মায়ের মৃত্যু।
পরিতোষবাবু বসে আছেন একটি কারুকার্য করা পালঙ্কের উপরে, তার উল্টো দিকে চেয়ারে আমি বসে আছি, কিন্তু উনি আমার ঠিক মুখোমুখি নয়, তার থেকে একটু জায়গা ছেড়ে ডান দিক ঘেঁষে বসেছেন। ঘরে ঢুকে এটা লক্ষ্য করেছিলাম, কিন্তু কেন তা বুঝিনি। ওর শেষ কথাটি শুনে মাথার মধ্যে একটা কোনো যোগ সূত্র হতে গিয়েও হল না। এক একটা কথা যেমন মনে করতে করতেই হারিয়ে যায়, তেমনি কি বলবো ভেবে না পেয়ে চুপ করে থাকলাম। একটু পরে উনি আবার শুরু করলেন,
যে কারণে আপনাকে স্মরণ করেছি সেটা দিয়েই শুরু করি, তাহলে সব বুঝতে পারবেন। ঠাকুরমশাই, আমার জীবনে কয়েকবার স্বপ্ন দর্শন হয়েছে, অর্থাৎ যা ঘটতে চলেছে তার ইঙ্গিত আগাম পেয়েছি, কিন্তু কোনোবারই ঠেকাতে পারিনি। তাই এবার আপনাকে ডেকেছি, যদি কিছু করতে পারেন। আচ্ছা, আপনি দেবী কনক দুর্গার নাম শুনেছেন? আমাদের এই অঞ্চলের প্রাচীন ও জাগ্রত দেবতা, জঙ্গলের মধ্যে তার মন্দির আছে, অনেক মানুষ সেখানে পুজো দিতে যান। জাম্বনির রাজা গোপীনাথ সিংহ দেবীর স্বপ্নাদেশ পেয়ে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তখনও বোধহয় পলাশির যুদ্ধ হয়নি। খাঁটি সোনার প্রতিমা, রাজার বড় রানীর গহনা গলিয়ে ওটা তৈরি করা হয়েছিল। পরে অবশ্য সেই মূর্তি চুরি হয়ে যায় এবং সেই জায়গায় অষ্টধাতুর মূর্তি বসে। আমরা রাজা গোপীনাথের বংশধর, যদিও সে কথা আপনি ইতিহাসে পাবেন না। গোপীনাথের চারজন পত্নী ছিলেন। রাজার মৃত্যুর পরে বড় রানী শাসনভার নিয়েছিলেন, আরো দুজন রাজার সঙ্গে সহমরণে গেছিলেন, তবে চতুর্থ জনের কি হল সে কথা কোথাও লেখা নেই, অথবা যেটুকু আছে তা ভুল। আসল কথা রয়েছে আমাদের বংশের মৌখিক পরম্পরায়। সেই রানীকেও সম্ভব হলে চিতায় তুলে দেওয়া হতো, কিন্তু একটাই মোক্ষম কারণে সেটা আটকে গেল, তা হল তিনি তখন সন্তান সম্ভবা। গর্ভবতী নারীকে সতী হতে দেওয়ার নিদান শাস্ত্রে নেই। আমাদের সংস্কার নারীর উপরে অত্যাচারকে সোৎসাহে অনুমোদন করে, সুতরাং সে মরলে দুঃখ নেই, কিন্তু তার গর্ভস্থ সন্তান যদি পুত্র হয় তবে তাকে তো প্রয়োজন, সেই জন্য বোধ হয় এই নিয়ম। আপনাকে আর নতুন করে কি বলবো ঠাকুরমশাই, মনুসংহিতা নিশ্চয়ই আমার চেয়ে আপনি ঢের ভালো জানেন। অবশ্য শুধু হিন্দু ধর্ম বলছি কেন, কেউই এদিক থেকে ভালো না। পৃথিবীর সব ধর্মই মনে করে নারী শুধু পুরুষ জাতির ভোগ্য সম্পত্তি, বিনোদন ও বংশবৃদ্ধির জন্য ব্যবহারযোগ্য। যাগে সে কথা, কিন্তু সন্তানের জন্ম হতে দিলে যদি পুত্র সন্তান হয় তবে যুবরাজের মা হিসেবে সেই রানী রাজ্যের ক্ষমতার দখল পেতেন। সুতরাং পুড়িয়ে মারতে না পারলেও যাদের স্বার্থ বিপন্ন তারা কোনো না কোনো উপায়ে নির্ঘাত তার প্রাণহানির চেষ্টা করবে, এই ভয়ে রানী একদিন রাতে রাজবাড়ি ছেড়ে পালিয়ে গেলেন। সঠিক জানা যায় না, তবু আমাদের বংশে প্রচলিত আছে যে রাজা গোপীনাথের যিনি পুরোহিত ছিলেন তিনি রানীকে নিজের বাড়িতে লুকিয়ে রাখেন। সেই রামচন্দ্র ষড়ঙ্গীর মেয়ের ঘরের একজন বংশধরকে আপনি দেখেছেন, এই আমাদের যদুনাথবাবু। রানী পরে তার বাপের বাড়ির সম্পত্তির অধিকার পেয়ে এই বিশালগড়ের জমিদারি কেনেন, তাঁরই বংশধর আমরা। কিন্তু সে কথা জাম্বনির রাজপরিবারের কোনো ঐতিহাসিক দলিলে পাবেন না। ওরা কখনো স্বীকার করেননি যে রাজা গোপীনাথের আরও কোনো বংশধর ছিল, স্বীকার করলে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিবাদ হতো, হয়তো সন্তানের পিতৃত্ব নিয়েও তারা প্রশ্ন তুলত। কিন্তু পলাতকা রানী সেদিকে যাননি, দরকারও হয়নি। পৈতৃক সম্পত্তি ও দক্ষ হাতে জমিদারি পরিচালনার জোরে তাঁর বা তাঁর বংশধরদের কোনোদিন কোনো অসুবিধা হয়নি। শোনা যায় কলকাতায় এজেন্ট মারফত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও কিছু লেনদেনের কারবার তাঁর ছিল। জমিদারি গুছিয়ে নেওয়ার পরে রানী এখানে দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন, কনক দুর্গার আদলে। তিনি আমাদের বংশের ইষ্ট দেবতা। চলুন আপনাকে দেখি আনি।
বাইরে বেরিয়ে পরিতোষবাবু বাড়ির পেছনের দিকে যাওয়ার একটা পথ ধরলেন, আমিও চললাম ওর সঙ্গে সঙ্গে। মানুষটির কথাবার্তা আমার পছন্দ হয়েছিল। সাধারণত বড় লোকদের আমি এড়িয়ে চলি, কারণ তাদের ফাঁপা উদ্ধত্ত, নিজেদের সম্পর্কে অতি উচ্চ ধারণা এবং ক্ষমতা আর সম্পত্তি বাড়িয়ে তোলার বিবেচনারহিত একঘেয়ে অক্লান্ত চেষ্টা আমাকে বিরক্ত আর বিষণ্ন করে তোলে। কিন্তু ইনি সেরকম নন, এর হৃদয়ে ভালোবাসা আছে, জীবন সম্পর্কে বোধ আছে। বিত্তশালী পরিবারে জন্মেছেন সেটা নিশ্চয়ই ওর অপরাধ নয়, সম্ভবত বিপদের আশঙ্কায় একটু আড়ষ্ট হয়ে আছেন, তবু ভদ্র ও সংযত ব্যক্তি, তাই তার মধ্যেও হেসে হেসে কথা বলছেন যাতে আমার কোন অস্বস্তি না হয়। মানুষ চেনার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি, নইলে অনেকেই কিছুই টের পাবে না। বাড়ির পেছনে অনেকটা ঘেরা জমিতে প্রধানত আম বাগান, তার মধ্যে একটি বটগাছের নিচে পোড়া মাটির টালি দিয়ে তৈরি পাঁচটি চূড়া তোলা ছোট মন্দির। প্রবেশদ্বারটি ছোট, মাথা নিচু করে ভেতরে গেলাম। পিলসুজের ওপর রাখা বড় ঘিয়ের প্রদীপের আলোয় রূপলি রঙের চতুর্ভুজা দেবীর দেড় কি দুহাত উঁচু অশ্ববাহিনী প্রতিমাটি কি বলবো একেবারে ঝকঝক করছে। এক হাতে দেবী ঘোড়ার রাস টেনে রেখেছেন, অন্যান্য হাতে বিভিন্ন প্রহরণ, সবই রূপলি রঙের। তার সঙ্গে যেটা সবচেয়ে চোখে পড়ার মতো তা হল দেবীর মুকুটের লাল পাথরটি। সে প্রসঙ্গে পরে আসছে। পরিতোষবাবু নত জানু হয়ে হাত জোড় করে দেবীকে প্রণাম করলেন।
মা, মা গো, রক্ষা করো মা, রক্ষা করো।
তারপরে কিছুক্ষণ নীরবে চোখ বন্ধ করে থেকে বোধহয় কোনো প্রার্থনা জানালেন পরিতোষবাবু। বাইরে বেরিয়ে বটগাছের নিচের দুটো মুখোমুখি চওড়া পাথরে আমরা বসলাম। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। পরিতোষবাবু আমাকে একটা চুরোট দিয়ে নিজেও একটা ধরালেন। তারপরে বললেন,
ইনি আমাদের বংশের অধিষ্ঠাত্রী দেবী রজতদুর্গা। স্বামীর সমকক্ষ হওয়ার স্পর্ধা দেখাতে চাননি, তাই সোনার বদলে খাঁটি রূপো দিয়ে ছোটরানী মূর্তি গড়েছিলেন। প্রতিমার ওজন ওই 45 সেরের কিছু বেশি হবে। দেবীর মহিমা পার্থিব মূল্যায়নের আওতার বাইরে, তবু শুধু ধাতব মূল্য ধরলেও আজকের যুগে কত দাম হতে পারে হিসেব করে দেখুন একবার। যাকে সে তো গেল রূপো, দেবীর মুকুটের জহরতটি খাঁটি পদ্মরাগমণি। শোনা যায় একসময় সিরাজউদ্দৌলার সংগ্রহে ছিল। পলাশির যুদ্ধের পরে হাত ফেরতা হয়ে কোনোভাবে ছোটরানীর কাছে এসে পড়ে। রত্নটির অপার্থিব সৌন্দর্য শুধু দেবীকেই মানায় এই বিচার করে তিনি সেটি ওই মুকুটে স্থাপন করেন।
একটা কথা বলতে গিয়েও তখনকার মতো চুপ করে রইলাম। তোমরা জানো মধুসুন্দরী দেবীর কৃপায় ও জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু ক্ষমতা আমার রয়েছে। মন্দিরে ঢুকেই টের পেয়েছিলাম স্নায়ু শিরা ধমনীতে, হৃদয়ের অলিন্দে প্রকোষ্ঠে, ত্বকে, মস্তিষ্কের কোষে কোষে ও চোখের তারায় ছড়িয়ে পড়ছে একটা বিশেষ উত্তাপ। থার্মোমিটারে ধরা পড়ার মতো নয়, তার চেয়ে গভীর এ এক অন্য জিনিস। মা শিশুকে বুকে টেনে নিলে যে উত্তাপ উভয়ের মধ্যেই ছড়িয়ে পড়ে, তা তো শুধু জৈবনিক নয়, এও অনেকটা তেমনই। এবং সেই শক্তির উৎস দেবীর মুকুটের ওই লাল পাথরটি। শুধু ঘিয়ের প্রদীপের প্রতিফলিত আলোয় নয়, ওর নিজস্ব দুটিতেই অঙ্গারের মতো জ্বলছে। ওটা আসলে কি পদার্থ তা আমি জানি। চুরোট টানতে টানতে খেয়াল করলাম আবারও পরিতোষবাবু আমার ঠিক মুখোমুখি বসেননি, একটু ডান দিকে সরে বসেছেন। সে কি যেন একটা চিন্তা মাথার মধ্যে একটা স্ফুলিঙ্গের মতো আবার জ্বলে উঠে নিভে গেল। যেন বর্ষাকালে দেশলাই ঠুকে চলেছি, আগুন জ্বালাতে পারছি না। তার সঙ্গে একটা ফুলের গন্ধ পাচ্ছি কিছুক্ষণ ধরে, এবং একটা অনুভূতি, ওটাও আমার হতে শুরু করেছে। পরিতোষবাবুর বসার ভঙ্গির সঙ্গে একটা কি যেন যোগাযোগ আছে তার, কিন্তু ঠিক ধরতে পারছি না। বললাম,
এ বাগানে মুচকুন্দ চাঁপার গাছ তো দেখছি না, কোত্থেকে গন্ধটা আসছে বলুন তো?
পরিতোষবাবু যেন একটু চমকে উঠলেন, তারপর ধীরে ধীরে বললেন,
হ্যাঁ, এর মধ্যে একটা কথা আছে ঠাকুরমশাই, কিন্তু বললে আপনি হয়তো বিশ্বাস করবেন না।
চিন্তাটা ক্রমশ মাথার ভেতরে একটা আকৃতি পাচ্ছে, যেন একটা বারুদের স্তূপ ক্রমশ জমতে জমতে উঁচু হয়ে উঠছে।
বললাম, আপনি কি বলবেন আমি বোধহয় জানি, সে বিষয়ে বলবো, কিন্তু তার আগে শুনি আমাকে ডেকেছেন কেন। চিঠিতে লিখেছিলেন কোনো বিপদের আশঙ্কা করছেন, কি সেই বিপদ? পরিতোষবাবু সব কথা খুলে বলুন আমাকে।
কথায় কথায় সন্ধে নেমেছে, সূর্য ডুবে গেছে, বটের কালো কালো ঝুড়িগুলো আমাদের চারপাশে ঝুলে রয়েছে, একটুও নড়ছে না। শীতের হিমেল ছোঁয়া পোশাক বেদ করে শরীরে পৌঁছতে শুরু করেছে। ধূসর আকাশে দুই একটা বাদুর কুটিল কুঞ্চিত গতিতে উড়ে বেড়াচ্ছে। পরিতোষবাবু বললেন,
প্রথমে একটু পুরনো কথা বলে নিতে হবে। রাজা গোপীনাথ সিংহ দেবীকে স্বপ্নে পেয়েছিলেন, তাঁরই বংশধর আমি। রক্তের ধারা বেয়ে হয়তো তার কোনো গুণ আমার মধ্যেও এসেছে। জীবনে কয়েকবার দুর্ঘটনা ঘটার আগে স্বপ্নে তার আভাস আমি পেয়েছি। তার মধ্যে একটি ঘটনা আমার স্ত্রীর মৃত্যু। আজ থেকে 10 বছর আগের কথা। প্রতিমা, আমার স্ত্রী প্রতিমা, সে যাবে তার বাপের বাড়ি কুসুম গ্রামে, নিয়ে যাবে সঙ্গে। তার বয়স তখন 3 বছরও নয়। কুসুম গ্রামে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সুবিধে, সড়ক পথে বাইরে দিয়ে গেলে 1.5-2 ক্রোশ পথ বেশি হয়। মা মেয়ে পালকি চড়ে যাবে, সঙ্গে থাকবে 4 জন লেঠেল। কিন্তু যেদিন যাত্রা করার কথা, তার আগের রাতে আমি এক স্বপ্ন দেখলাম। রাত্রিবেলায় নির্জন নিস্তব্ধ গর্ভগৃহে আমি একা দেবীর সামনে করজোড়ে দাঁড়িয়ে আছি। প্রদীপ জ্বলছে, কিন্তু যথেষ্ট আলো হচ্ছে না, বরং ধোঁয়া বেরোচ্ছে বেশি। ঘরটা ধোঁয়ায় এত ভরে গেছে যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভাবছি যদুনাথবাবুকে বলা দরকার কেন এরকম হবে, প্রদীপে খাঁটি ঘি দেওয়া হয়েছে কিনা দেখতে। হঠাৎ দেবীর একটা চোখ নড়তে শুরু করল। আমি প্রার্থনা ভুলে স্থির হয়ে গেছি, এ কি ব্যাপার? তারপরে দেখলাম না, চোখ তো নড়েনি, কিন্তু কিন্তু চোখের মনির ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসছে। তাড়াতাড়ি কাছে গিয়ে নিচু হয়ে ভালো করে তাকালাম। একটা মাকড়সার পা, প্রায় আমার আঙুলের এক কর সমান মোটা, কালো রোমশ। চোখের মণি ভেদ করে বেরিয়ে এসে সেটা এদিক ওদিক নড়ছে, যেন বাতাস পরীক্ষা করছে। দেবী মূর্তির ভেতরে প্রাণীটা বাসা করেছে, কিন্তু তা কি করে সম্ভব? নিরেট রূপ ভেদ করে ওটা ঢুকল কি করে? ভেতরে গর্ত করে বাসা বাঁধল কি করে? তাহলে কি মূর্তির ভেতরটা ফাঁপা ছিল? এই সব ভাবতে ভাবতে চড়চড় ফট করে একটা শব্দ হল, আর দেখি দেবীর মাথাটা ফেটে দুভাগ হয়ে গেল। আবছালোয় দেখলাম ভেতরে মাকড়সাটা বসে আছে, আমার হাতের পাঞ্জার থেকে বড়। আকৃতি ও ওজনে হয়তো একটা বেড়ালের বাচ্চার সমান। এক একটা পা গলদা চিংড়ির দাঁড়ার মতো আদিঞ্চি মোটা ও শক্ত। 8টা পায়ের উপর ভর করে শরীরটা যেন নিঃশ্বাসের তালে তালে একটু একটু করে উঠানামা করছে, আর তার পেটের তলায় থিক থিক কিলবিল করছে তার অসংখ্য সন্তান। প্রত্যেকটার আকার এক একটা রূপোর টাকার মতো। এ দৃশ্যের কুৎসিত বিভৎসতায় হতবুদ্ধি হয়ে দাঁড়িয়েছি, এমন সময় মাকড়সাটা লাফিয়ে উঠে এসে আমার মুখের উপর পড়ল। নাকে, চোখে, মুখে, তার পেটের নিচের কর্কশ রোঁয়ার স্পর্শ পেলাম। ধরফর করে উঠে বসে দেখলাম জানালা দিয়ে সকালের আলো আসছে। সমস্ত শরীর থরথর করে কাঁপছে, ঘামে গোটা বিছানা ভিজে গেছে। এমন ভয়াবহ কুস্বপ্ন কেন দেখালেন দেবী? অন্য ঘরে আমার স্ত্রী পোশাক গুছিয়ে বাক্সে ভরছিলেন। আমি গিয়ে বললাম, আজ তোমার যাওয়া হবে না। তারপরে স্বপ্নের কথা বললাম। শুনে সে একটু গম্ভীর হয়ে গেল, কিন্তু এর মধ্যে কোনো অমঙ্গলের ইঙ্গিত রয়েছে সে কথা সে বিশ্বাস করল না। তার আত্মীয়ের বিয়ে, যেতে তাকে হবেই। অনেক বলেও টলাতে পারলাম না। শেষে বললাম, তাহলে অন্তত সড়ক দিয়ে যাও, সময় বেশি লাগে লাগুক, কিন্তু বনের পথে আজ যেও না। রাস্তা দিয়ে যেতে বেশি সময় লাগবে, তাই একটু আগে আগেই রওনা হয়ে গেল দুপুরের খাওয়ার পরে। তবু পৌঁছতে সন্ধে হয়ে যাওয়ার কথা। বেহারারা ওখানে থেকে যাবে, কিন্তু বরকন্দাজরা পৌঁছে দিয়ে ফিরে আসবে, এই কথা হয়েছিল। সারা দিন উৎকণ্ঠায় কাটল, কখন তারা ফিরে পৌঁছানোর সংবাদ দেবে। দিন কেটে গিয়ে রাত হয়ে গেল, তবু তারা ফিরল না। অনেক রাতে জানতে পারলাম বিপ্লবীদের ধরতে পুলিশ সকালেই নাকি সড়ক বন্ধ করে দিয়েছিল। তারপর থেকে ওদিক দিয়ে যাতায়াত করা সম্ভব ছিল না। সেই রাত আমার কিভাবে কেটেছিল বলে বোঝাতে পারব না ঠাকুরমশাই। ভোর হতে না হতে ঘোড়ার গাড়িতে করে কুসুমগ্রামে পৌঁছলাম। আমার স্ত্রী বাপের বাড়ি পৌঁছননি, শ্বশুর বাড়িতে সরগোল পড়ে গেল। আমার হাত পা তখন ঠান্ডা হয়ে গেছে। স্ত্রী ও মেয়ের মুখটা বার বার মনে পড়ছে। পালকিতে ওঠার সময় মেয়েটা ঘুমোচ্ছিল, কথা বলতে পারিনি। ওর গালের সেই লালচে আভা আর কি কখনো দেখতে পাব না। সার্চ পার্টি বের করা হল, এখান থেকে লোক গেল, তার সঙ্গে শ্বশুরবাড়ির গ্রামের লোক। বিশালগড় থেকে যে পথ অরণ্যে প্রবেশ করেছে সেটা ধরে কিছু দূর গিয়ে ফালকিটা পাওয়া গেল। ডান্ডা ভেঙে পড়ে আছে। একটা যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি। তিনজন বেহারা ও দুজন বরকন্দাজের লাশ পাওয়া গেল। ধারালো অস্ত্রের খোঁচায় বেহারাদের পেট ফেঁসে গেছে, গলা কেটে দেওয়া হয়েছে, লেঠেল দুজনের হাত পা ভাঙা আর মাথা দুফাঁক, বোধহয় ঠেকানোর চেষ্টা করেছিল। বাকিদের কোনো হদিস নেই। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি চলার পরে একজন একটা শব্দ শুনতে পেয়ে দেখতে পায় একটা বড় গাছের কোটরের ভিতরে আমার মেয়ে স্থির হয়ে বসে আছে। খবর পেয়ে ছুটে গেলাম, দেখলাম হাঁটু দুটো বুকের কাছে গুটিয়ে জড়িয়ে ধরে আছে, একটা বুড়ো আঙুল মুখের মধ্যে পুরে চুষছে, চোখ দুটো স্থির, যেন দেখেও কিছু দেখছে না। তাকে কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম, কিন্তু মেয়ে আমার কেমন যেন শক্ত হয়ে রইল। সেই যে তার কথা বন্ধ হল, আর কখনো বলেনি। প্রথম গুলি ফোটার পরে যখন আধো আধো স্বরে বাবা বলে ডেকেছিল, কানে যে কি মধু ঝরেছিল তা আপনি হয়তো বুঝবেন, কারণ আপনিও তো কন্যার পিতা। কিন্তু সেদিনের ঘটনার পরে আর কখনো সেই শব্দ শুনতে পাইনি। সত্যি বলতে কি ঠাকুরমশাই, এখন তার কণ্ঠস্বর আর ভালো করে মনে করতেও পারি না। আমার স্ত্রীকে আর পাওয়া যায়নি, পুলিশ ব্রিটিশ সরকারের গোলাম, তারা বিপ্লবীদের উপরে দোষ চাপানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু এ কাজ যে বিপ্লবীদের নয় তাতে আমার কোনো সন্দেহ নেই। তারা দেশ স্বাধীন করতে প্রাণ হাতে করে পথে নেমেছে, হীন প্রবৃত্তি তাদের হতে পারে না। কিছুদিন অবধি আমি লোক লাগিয়ে তল্লাশি চালিয়েছিলাম, অবশেষে একদিন গভীর বনের মধ্যে তার ছিন্ন ভিন্ন রক্তাক্ত বস্ত্র খুঁজে পাওয়া গেল। তারপরে আমি আর এগোইনি। কোনদিন ভাবিনি ভগবানের কাছে প্রার্থনা করব যে হিংস্র প্রাণীর আক্রমণে আমার স্ত্রীর যেন মৃত্যু হয়, কিন্তু সেদিনের পরে তাই চাইতে বাধ্য হয়েছি, যেন তাই হয়ে থাকে। কারণ অন্য যে সম্ভাবনা তা আমি কল্পনা করতে চাই না, পারিও না। পশুরা হিংস্র কিন্তু নিষ্পাপ, নরকের কীট হতে পারে শুধু মানুষ।
পরিতোষবাবু চুপ করে বসে রইলেন। ততক্ষণে অন্ধকার নেমেছে অনেকটা, আমাদের চুরোট নিভে গেছে, ঝোপে ঝাড়ে জোনাকিও আকাশে লক্ষ লক্ষ তারা ফুটে উঠেছে, ঝিঁঝি পোকারা তাদের সাঁঝের গান ধরেছে, বটের ঝুড়ির ভাঁকে ভাঁকে তাল তাল অন্ধকার জমা হয়ে উঠছে। কর্কশ শব্দে ডেকে একটা পেঁচা মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। মুচকুন্দ চাপার গন্ধে চারদিক মম করছে, বেশ টের পাচ্ছি। আজ সন্ধ্যায় দেবীর পবিত্র থানের সামনে এই প্রাচীন বটগাছতলায় উপস্থিতি শুধু আমাদের দুজনের নয়, তবু গাত্রবন্ধনের প্রয়োজন অনুভব করলাম না। একটু পরে বললাম,
আপনাকে একটা বেয়াড়া প্রশ্ন করব, প্রলাপ বকছি মনে হলে ক্ষমা করবেন।
হ্যাঁ বলুন না।
সেই ঘটনার পরে আপনার স্ত্রীকে কখনো দেখেছেন?
পরিতোষবাবু এতক্ষণ মুহ্যমান হয়ে বসেছিলেন, এখন হঠাৎ টান টান হয়ে উঠে বসলেন। অন্ধকারের মধ্যেও টের পেলাম আমার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছেন।
আপনি কি মনে করে কথা বললেন?
তা ঠিক বলতে পারি না। আকাশের দিকে তাকিয়ে দেখুন পরিতোষবাবু, আমরা মহাবিশ্বের কতটুকু জানি, যেটুকু দেখতে পাই তার দিকে তাকালেই একটু পরে মাথা ঘুরে ওঠে। তারও ওপারে আরো কত দূর অবধি আছে কে বলতে পারে? তার মধ্যে ভাসমান ধূলিকণার চেয়েও ছোট আমাদের এই জল মাটির পৃথিবীর এক কোণে পড়ে থাকা এই নগণ্য তারানাথ চক্রবর্তীর সাধ্য কি, কি সে কি হয় আপনাকে বাতলে দেবে। তবু এই মহাজগৎ হয়তোবা করুণা করেই আমাদের কিছু কিছু সংকেত পাঠায়। সংবেদনশীল মানুষ কান খাড়া করে হয়তো সেই বার্তা শুনতে পায়, হয়তো কিছুটা বুঝতেও পারে। শুধু আমি নই, আপনিও পারেন।
আমি পারি কই না তো?
পারেন, আপনি পারেন, পেরেছেন ও পেরে থাকেন। আপনাকে একটা উদাহরণ দিই। এই যে গাছ নেই, ফুল নেই, কিন্তু ফুলের গন্ধ আছে, আজকের আগে আপনি ছাড়া কেউ পেয়েছে? এখনই যদি যদুবাবুকে এখানে ডেকে আনা যায় আমার ধারণা তিনি কোনো গন্ধই পাবেন না। আপনি পাচ্ছেন, কারণ স্ত্রীর প্রতি ভালোবাসা আপনার হৃদয়ে ছেড়ে যায়নি। আর আমি পাচ্ছি বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে, অল্প কিছু ক্ষমতা পেয়েছি তাই, ঠিকই না? আরো বলতে পারি, পরে আসছি সে কথায়। আগে বলুন, কি দেখেছেন আপনি?
আপনি যা বললেন, কি করে বললেন জানি না, সে কথা কাউকে কখনো বলিনি। ঠিকই বলেছেন, দেখেছি বললে অন্যায় হবে, সোজা তাকিয়ে কোনোদিন কিছু দেখিনি। কিন্তু কি করে যে বোঝাই, মাঝে মাঝে মনে হয় যেন দৃষ্টির সীমানায় কেউ রয়েছে, চোখের এক পাশ দিয়ে কেউ যে সরে গেল, মাথা ঘোরালেই তাকে দেখতে পাব। আর আর যেমন এই মুচকুন্দ চাপার গন্ধ, ওর প্রিয় ফুল ছিল, প্রতিদিন স্নানের পরে খোঁপায় লাগাত, রাতে আমাদের দুজনের মাথার বালিশের মাঝখানে একটা দেখে শুত, শৌখিন রমণী ছিল সে। সবাইকে সব কথা বলা যায় না ঠাকুরমশাই, কারণ তারা ভুল বুঝবে, ভাববে আমি রক্ত মাংসের কথা বলছি। কিন্তু আপনাকে বলতে বাধা নেই, কারণ আপনি উচ্চবোধ সম্পন্ন, তার যে সঙ্গ সুখ আমি পেয়েছি তা স্বর্গের সুধা, জানেন তো। কখনো সে আমার কাছে আশ্রয় নিয়েছে দিগন্তে ঝড়ের সংকেত দেখে বাসার খোঁজে পলাতকা পাখির মতো, কখনো আমার উপর তার অধিকারের নিশ্চয়তায় সুমিষ্ট কর্তৃত্ব ফুলিয়ে শাসন করেছে। আমাদের মেয়েকে যখন সে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প, ফুলপরি দুধপরির গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াত, পাশে বসে আমিও শুনতাম। ঘুমন্ত মেয়ের সেই দুটো স্বপ্নাতুর চোখ, অনেক আশা ভরা তার ছোট্ট বুকটার মৃদু ওঠা পড়া, গল্প থামিয়ে আমার দিকে তাকিয়ে থাকা তার মায়ের চোখের স্মিত গভীর প্রেমপূর্ণ দৃষ্টি, গার্হস্থ রসের এই ভিয়েনে জাল দিয়ে দিয়ে গাঢ় করে তুলেছিলাম ঠাকুরমশাই। ভাবতে পারিনি কালো পেঁচার মুখের ছায়া ক্রমশ মাথার উপরে নেমে আসছে। তারপরে সব ছাড়খার হয়ে গেল। মাফ করবেন ঠাকুরমশাই, বলতে চাই এক বলে ফেলি আর এক, এসব কথা শোনার মতো শ্রোতা তো পাই না, তাই বেশি বকবক করে ফেলছি। হ্যাঁ, তার উপস্থিতি আমি আজও টের পাই, শোকে দুঃখে নিষ্ফল অভিমানে তার সেই প্রিয় ফুলের গাছটা আমি কেটে ফেলেছিলাম। কিন্তু আজও অন্ধকার ঘরে একা শুয়ে যখন ঘুম আসতে চায় না, প্রায় রাতেই মাথার পাশে ধীরে ধীরে ফুটে ওঠে মুচকুন্দ চাপার প্রাণ নিংড়ে নেওয়া সুবাস, বর্ষার একাকী বিষণ্ন সন্ধ্যায় যখন হু হু করে হাওয়া বয়, তার সেই আর্দ্র হাহাকার যেন কোন জগৎ থেকে কার পাঠানো বার্তা আমার কাছে বয়ে আনে। মনে হয় বাইরে বেরিয়ে যদি তাকাই, তাহলে হয়তো বিদ্যুৎ চমকের চকিত আলোয় এক লহমার জন্য হলেও দেখতে পাব উঠোনের এক কোণে ঘন অন্ধকারে কেউ একজন নীরবে দাঁড়িয়ে আছে, মুখ তার অবগুণ্ঠনে ঢাকা, তবু সে আমার অপরিচিতা নয়। সংসারের মায়ায় জড়িয়ে পড়ে আছি ঠাকুরমশাই, নইলে হয়তো তার কাছে যাওয়ার চেষ্টা করতাম।
আমার চোখের কোণটা বোধহয় একটু ভিজে উঠেছিল, বললাম, পরিতোষবাবু, আপনি কখনো সাধনা করেছেন কিনা জানি না, কিন্তু সাধক পুরুষের কিছু গুণ আপনার মধ্যে আছে, আপনার সূক্ষ্ম বোধ আছে, অতীন্দ্রিয় অনুভূতি আপনার সহজাত, তার একটা উদাহরণ এই ফুলের গন্ধ। আরেকটা বলি, আপনি যাকে বললেন কুস্বপ্ন, সেটা আসলে এক বার্তা। সে বার্তা আপনি ধরতেও পেরেছিলেন, যদিও অনভিজ্ঞতার কারণে পুরোপুরি বিশ্লেষণ করতে পারেননি। মহাজাগতিক টেলিগ্রাফ মানুষের ভাষায় বাক্য গঠন করে পাঠায় না, তবু তারও একটা ভাষা আছে, তাকেও পড়া যায়। যেমন সেই স্বপ্নে কোনো অমূল্য সম্পদকে নষ্ট হয়ে যেতে আপনি দেখেছিলেন?
ওই যে বললাম, দেবী প্রতিমা।
আপনার জীবনের অমূল্য সম্পদ ছিলেন আপনার স্ত্রী, কি নাম ছিল তার?
বিস্ময়ে আমার দিকে তাকিয়ে পরিতোষবাবু স্থির ও স্তম্ভিত হয়ে গেলেন। একটু পরে বললাম,
আরো কিছু কথা আছে, কিন্তু তা বলার সময় এখনো আসেনি। তার আগে বলুন, এখন কি হয়েছে যার জন্য আমাকে ডেকে এনেছেন? আপনি কি আবার স্বপ্ন দেখেছেন?
হ্যাঁ ঠাকুরমশাই, কিন্তু সে স্বপ্নের কথা বলতেও আমার ভয় করছে, তবু বলতে যখন হবেই।
আপনি নিঃসংকোচে বলুন।
প্রায় দুই সপ্তাহ আগে এক রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, কোনো কারণে ঘুম আসছিল না, শরীরে একটা অস্বস্তি হচ্ছিল। ভাবলাম চুরোট বেশি খাওয়া হয়ে গেছে, রক্তচাপ বেড়েছে, সকাল হলে যদুবাবুকে বলতে হবে কবিরাজের থেকে অশ্বগন্ধার বড়ি নিয়ে আসতে। এমন সময় ঘরের বাইরে থেকে একটা শব্দ পেলাম, কে যেন কোথায় গুমরে গুমরে কাঁদছে, কে হতে পারে এত রাতে? বাইরে বেরিয়ে বারান্দা থেকে তাকিয়ে দেখলাম নিচে চাতালের উপরে বসে কে একজন আগু পিছু দুলে দুলে কপাল চাপড়ে চাপড়ে কাঁদছে। কে ও? অন্ধকারে ভালো বুঝতে পারলাম না, কিন্তু চেহারাটা যেন একটু অদ্ভুত, ঠিক প্রমাণ সাইজের মানুষের মতো নয়। কেমন একটা ভয় হলো। তাড়াতাড়ি করে লাঠি হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নামছি, তখন আরো একটা শব্দ পেলাম। ঘুমের মধ্যে বোবায় ধরলে মানুষ যেমন অস্ফুট শব্দ করে ঠিক তেমন। কি ব্যাপার, কি হচ্ছে এসব? নিচে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি, সর্বনাশ, আমার মেয়ের ঘরে আগুন লেগেছে। ও ঘরটাতে শেষ হয়ে আমার শালিকা অর্থাৎ তার মাসির সঙ্গে। তার মাসিকে আপনি দেখেছেন দুপুরে খাওয়ার সময়। অসময়ে বিধবা হওয়ার পরে আমার মা মরা মেয়েটার দেখাশোনার জন্য তাকে এখানে এনে রেখেছি। সে তার মায়ের চেয়ে চন্দ্রিমাকে কিছু কম ভালোবাসে না, তা সেই ঘরটাতে আগুন লেগেছে। এমন ভাবে আগুনটা ঘরটাকে ঘিরে ধরেছে যে ঢোকার বা বেরোনোর পথ নেই। ঘরের ভেতরে দাঁড়িয়ে জানলার শিপ ধরে আমার মেয়ে আতঙ্কে কাঁদছে, কথা বলতে পারছে না। ও তো কথা বলতে পারে না ঠাকুরমশাই, কিন্তু ভয়ে কাঁপছে আর কাঁদছে। আর একটু হলেই আগুন তাকে ধরে ফেলবে। আমি পাগলের মতো লোকজন ডাকছি, এত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে, কেউ আসছে না কেন? কেউ কিছু টের পায়নি এখনো। ঘরে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু পথ নেই। আগুনের তাপে ছিটকে ফিরে আসতে হলো। জল কোথায়, বালতি কোথায়? আমি জল দিই তাহলে, যদিও যেরকম আগুন তাতে একা কি করতে পারবো জানি না। এমন সময় চাতালের দিকে চোখ পড়ল, সেই মূর্তিটি তখনও সেখানে বসে সেইভাবে দুলে দুলে কাঁদছে। কে ও? সাহায্য করতে এগিয়ে আসছে না কেন? গেলাম তার কাছে, সে আমার দিকে মুখ তুলে তাকালো। ঠাকুরমশাই, দেখলাম দেবী রজতদুর্গা বসে আছেন। আমার চাতালে বসে তিনি কপাল চাপড়ে চাপড়ে হাহুতাশ করে কাঁদছেন। তার মুখটা যেন ঠিক আমার মেয়ের মতো। আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়ে গেল। কি করব আমি? কোন অজানা অন্ধকারে ডুবে যাচ্ছি, কোন দিকে যাব বুঝতে পারলাম। আমি পাগল হয়ে যাচ্ছি মনে হলো। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে হেসে উঠলে কেমন হয়? তাকালাম আকাশের দিকে, দেখি সেখানে বিরাট বড় থালার মতো গাঢ় লাল রঙের পূর্ণ চন্দ্রে গ্রহণ লেগেছে। রাহু তাকে অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে, আর একটু মাত্র বাকি। আমার আর্তনাদ শুনে যদুবাবু এবং আরো কয়েকজন ছুটে এসে দেখেন খাট থেকে গড়িয়ে পড়ে গেছি, আর মাটিতে গড়াগড়ি দিয়ে পাগলের মতো হাত পা ছুঁচ্ছি। ওদের শুশ্রূষায় কিছুক্ষণ পরে ধাতস্থ হই। তারপরে মেয়েকে ঘুম থেকে তুলে আমার ঘরে আনিয়ে কোলে নিয়ে বসেছিলাম সকাল হওয়া অবধি। ছাড়তে সাহস পাচ্ছিলাম না। আমার শালিকাও বসেছিলেন সেই সঙ্গে। ঠাকুরমশাই, আমাদের কি হবে?
দেখলাম পরিতোষবাবু হাঁপাচ্ছেন ও থরথর করে কাঁপছেন। শীতের রাতেও ওর কপালে ঘাম জমে উঠেছে। এরকম চলতে দিলে উনি অসুস্থ হয়ে পড়বেন খুব শিগগিরই। দাঁড়িয়ে উঠে কাছে গিয়ে ওর মাথায় হাত রাখলাম। চোখ বন্ধ করে বিপত্তারিণী ও তারক ব্রহ্ম নাম জপ করে দিলাম মাথার উপরে।
ওম কলাভ্রাভাং কটাক্ষৈররিকুলভয়দাং মৌলিবন্ধেন্দুরেখাম শঙ্খং চক্রং কৃপানং ত্রিশিখমপি করৈরুদ্ধন্তি ত্রিনেত্রাম।
শান্ত হন, আপনাকে তো বলেছি কোনো কিছু প্রথম দেখে যেমন মনে হয় আসলে তেমনটা না হতেও পারে। অতীন্দ্রিয় দর্শনের ক্ষেত্রে এই কথাটা আরো বেশি খাটে। আপনি আমাকে একটু ভাবার সময় দিন। আপনি ভরসা করে আমাকে নিয়ে এসেছেন, এখন থেকে আপনার সমস্ত দুশ্চিন্তার ভার আমি নিলাম, আপনার রক্ষা কবচ হলাম। আপনাদের বিপদ এখন আমার বিপদ। নিশ্চিন্ত থাকুন, মেয়ের দিকে সংসারের দিকে আপনি মন দিন, বাকিটা আমি বুঝে নেব।
আমার কথায় কাজ হল। একটু একটু করে পরিতোষবাবুর কম্পিত আতঙ্কিত অবস্থা কেটে গেল, শ্বাসের গতি স্বাভাবিক হয়ে এল। সে রাতে বোধহয় বেশ কিছুদিনের মধ্যে প্রথম ভালো করে ঘুমিয়েছিলেন। পরের দিন সকালে দেখলাম কপালের ভাঁজটা আর নেই, যেটুকু আড়ষ্টতা আগের দিন লক্ষ্য করেছিলাম সেটাও কেটে গেছে। বাহ্যিক বিপদের কি ব্যবস্থা করতে পারবো আমি জানি না, কিন্তু আমার ওপরে যিনি নির্ভর করেছেন তাঁকে স্বস্তি দিতে পেরেছি সেই বা কম কথা কি। পরিতোষবাবুর ঘুমের সুবিধে করে দিয়ে আগের রাতে আমি ঠায় জেগে বসেছিলাম। তখনকার মতো ভরসা দিতে সন্ধেবেলা খুব বড় বড় কথা বলে ফেলেছি, কিন্তু কি করে এর কি করব সে কিছুই বুঝতে পারছি না। কোন দিক থেকে বিপদ আসবে, কার বিরুদ্ধে লড়তে হবে কিছুই তো জানি না। সারাটা রাত ভেবে ভেবে ঠিক করলাম এই রহস্যের সূত্র রয়েছে এঁদেরই মনের মধ্যে, যদিও এঁরা হয়তো সে বিষয়ে সচেতন নন। পরিতোষবাবুর শ্যালিকাকে আগের দিন খেতে বসে দেখেছিলাম, তারপরে আমার দৃষ্টিপথে তিনি আর আসেননি, কিন্তু জিওবা ও কর্ণ দিয়ে তাঁর উপস্থিতি টের পেয়েছি। শুনেছি নেপথ্যে তাঁর মঞ্জিরের সিঞ্জিনি আর স্বাদ পেয়েছি তাঁর হাতের অপূর্ব রান্নার। শুনলাম হেঁসেলের দায়িত্বে উনি আছেন, প্রয়োজনে নয় শখে। সকালে তাঁর পাঠানো পরোটা, হিং ফোড়ন দেওয়া আলু চচ্চড়ি, ঘি চপচপে মোহনভোগ আর উৎকৃষ্ট খেজুর গুড় দিয়ে প্রাতঃরাশের পরে বৈঠকখানায় বসে আয়েশ করে একটা চুরোট ধরালাম।
পরিতোষবাবু, 10 বছর আগে সেই ঘটনার জন্য কে দায়ী তা আমরা জানি না। এখন যদি কিছু ঘটে, ধরে নিচ্ছি ঘটবে, তাহলে কে তা ঘটাবে তাও জানি না। হয়তো একই ব্যক্তি বা সমষ্টি, হয়তো অন্য কেউ, কিন্তু আমার মনে হচ্ছে তার বা তাদের সঙ্গে আপনার কোনো একটা সম্পর্কের সূত্র আছে। বেহারা ও বরকন্দাসদের সবার দেহ পাওয়া যায়নি, গেল কোথায় তারা? আর কখনো তাদের খুঁজে পাওয়া গেল না কেন? আমার ধারণা তারা অপরাধের সঙ্গে জড়িত ছিল, অর্থাৎ আপনাকে নিশানা করে পূর্ব পরিকল্পিত অপরাধ। কিন্তু সেটাই বা কেন? আপনার স্ত্রীর সঙ্গে কিছু গহনা খোয়া গিয়েছিল নিশ্চয়ই, কিন্তু তা খুব বেশি কিছু নয়, নইলে আপনি উল্লেখ করতেন। তাহলে কি শুধু কামনা চরিতার্থ করার জন্য এই কাজ? খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে গেল নাকি? পরিতোষবাবু, আপনি যদি অনুমতি দেন, আপনার ও চন্দ্রিমার মনের ভেতরটা একটু দেখে নিতে চাই। আমার বিশ্বাস সেখানেই আমি কোনো সূত্র পাব।
মনের ভেতরটা দেখবেন কিরকম?
মনসন্ধান একটা প্রক্রিয়া পরিতোষবাবু, ইংরেজিতে যাকে থট রিডিং বলে তা কিন্তু নয়। সে হল চালচলন দেখে মনের কথা আন্দাজ করার কৌশল। মনসন্ধানে খাঁটি চেতনা প্রক্ষেপ করা হয়। আপনার সঙ্গে আমার চেতনা একাত্ম হয়ে যাবে, কিন্তু মুশকিল হল আপনিও তখন আমার চিন্তা টের পাবেন। তাতে কিছু ক্ষতি ছিল না, গর্হিত এমন কোনো কাজ কখনো করিনি যা গোপন রাখতেই হবে, কিন্তু আপনার চিন্তার বিশুদ্ধতা ওটি আর থাকবে না। মুখোমুখি বসানো দুটো আয়নার মতো আমরা পরস্পরকে ক্রমাগত প্রতিফলিত করতে থাকব। সেই অবস্থা ভেঙে বেরোনোটা কিন্তু খুব কঠিন।
তবে
আর কি, নিয়ম হল ঘুমন্ত ব্যক্তিরই শুধু মনসন্ধান করা যায়।
তা না হয় হল, কিন্তু চিন্তা তো অসংখ্য, তার মধ্যে বেশিরভাগই অপ্রাসঙ্গিক। কোনটা জরুরি বুঝবেন কি করে?
যথার্থ বলেছেন। এর উত্তর হল, আমার জানার প্রয়োজন নেই। আমি না জানলেও আপনি তো জানেন, অর্থাৎ আপনার মন বা চেতনা জানে কোন চিন্তা বা স্মৃতি প্রাসঙ্গিক আর কোনটা অপ্রয়োজনীয়। আমাকে কিছু করতে হবে না, আপনার সুপ্ত চেতনাই আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে।
ঠাকুরমশাই, চন্দ্রিমা শিশু, ওর মন নিষ্কলুষ, ওকে নিয়ে চিন্তা করি না। আর আপনি সাধক মানুষ, নির্দ্বিধায় বলতে পারেন আপনার অন্তর নির্মল, কিন্তু আমি তো সংসারী লোক, তার উপর আবার জমিদার, জ্ঞান তো কোনো পাপ কাজ করিনি কখনো, এবং পাপ চিন্তাও পোষণ করি না বলেই আমার বিশ্বাস, কিন্তু নিজের হৃদয়ের সব খবর কি নিজেই রাখি? সেখানে কাউকে ঢুকতে দেওয়া? তবু এই যদি উপায় হয় তাহলে তাই করব। আমার গোপনীয়তার চেয়ে আমার মেয়ের ও গৃহের নিরাপত্তা অনেক বড়। যা করতে হয় আপনি করুন ঠাকুর মশাই, শুধু খারাপ কিছু যদি দেখেন সেখানে নিজগুণে ক্ষমা করে দেবেন। আপনি জ্ঞানী ও বিচক্ষণ তাই রাজি হচ্ছি, অন্য কেউ বললে হতাম না।
বিলক্ষণ, তবে আপনার চিন্তার কোনো কারণ নেই, তেমন কিছু আপনার মধ্যে থাকলে আমি আগেই টের পেতাম। ঘরের ভেতরে ইঁদুর মরলে যেমন তাকে খুঁজে বের করা কঠিন, কিন্তু তার পুঁতিগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে, তেমনি আপনার মধ্যে কোনো অজানা দূষণ থাকলে বাইরে তার কোনো না কোনো ইঙ্গিত ফুটে বেরোত নিশ্চয়ই। যে হৃদয়ে প্রেম আছে সে হৃদয় নিষ্কলঙ্ক।
যদুবাবুকে বলে কবিরাজের থেকে অশ্বগন্ধা শঙ্খ পুষ্পী ও ব্রাহ্মীর বিশেষ অনুপাতে মিশ্রিত একটা কাথ তৈরি করিয়ে আনলাম। তার সঙ্গে মন্ত্র পড়ে আরো কিছু পদার্থ যোগ করলাম। সে রাতটা পরিতোষবাবু ও তাঁর কন্যাকে উপোস করে থাকতে হবে, বাবা আর মেয়ে পাশাপাশি শোবে। সন্ধ্যের কিছু পরে মন্ত্রপুত মিশ্রণ থেকে তৈরি করে দু গ্লাস পানীয় দুজনকে খাইয়ে দিলাম। তারও দু ঘন্টা পরে তাদের শোয়ার ঘরে গেলাম। দুজনেই গভীর শান্তিপূর্ণ ঘুমে আচ্ছন্ন। পালঙ্কের তিন দিকে তিনটি কেদারা রাখা হয়েছে। পায়ের দিকে বসেছেন যদুবাবু, জমিদার মশাইয়ের দিকে চেয়ারটি আমার জন্য রাখা রয়েছে, চন্দ্রিমার দিকে চেয়ারে বসে রয়েছেন পরিতোষবাবুর শ্যালিকা, আমার নির্দিষ্ট আসনে বসে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম।
মধুসুন্দর যা প্রসাদেন ত্রিলোক রহস্যানি প্রকাশয়ন্ত, মধুসুন্দর যা প্রসাদেন ত্রিলোক রহস্যানি প্রকাশয়ন্ত।
রজত দুর্গার কোন বিশেষ মন্ত্র আমার জানা নেই, তাই মহিষাসুর মর্দিনীর স্তব পাঠ করেই সিংহ পরিবারের ইষ্ট দেবতার চরণে মনে মনে পুষ্পাঞ্জলি দিলাম। তারপরে চওড়া কেদারার উপরে পা তুলে পদ্মাসনে বসে মনুসন্ধানের আদি কর্ম ও প্রারম্ভিকই সেরে সংযোগ মন্ত্র উচ্চারণ করলাম। আমার চেতনার সঙ্গে পরিতোষবাবুর চেতনা ধীরে ধীরে একাত্ম হতে লাগল। পরিতোষবাবুর চোখে আমি দেখতে লাগলাম।
পিঠে লাথি খেয়ে কুকুরটা আর্তনাদ করে ছিটকে পড়েছিল। লোকটা এবারে একটা বাঁশ তুলে নিল, মাথার উপরে তুলে দ্রুত এগিয়ে গেল। কুকুরটা তখনও প্রথম আঘাত কাটিয়ে উঠতে পারেনি, তবু বাঁশটা নেমে আসার মুহূর্তে কোনো মতে একটু সরে যেতে পেরেছিল, তাই মাথায় না পড়ে কাঁধ ঘেঁষে মাটিতে পড়ল। আবার বাঁশটা উঠেছে, এবারে তার আর নড়ার ক্ষমতা নেই, অসহায় বিস্ফারিত চোখে তাকিয়ে আছে শুধু। আমি ততক্ষণে এগিয়ে গেছি আর পেছন থেকে লোকটাকে টেনে ধরলাম। সে ঘুরে তাকাল, তার চোখ দিয়ে উপচে পড়ছে ঘৃণা ও হিংস্র আক্রোশ। শরীরের সব শক্তি দিয়ে একটা ঘুষি চালালাম, তার চোয়ালে গিয়ে লাগল, সে মাটিতে পড়ে গেল। যদুবাবু ততক্ষণে এসে পড়েছেন। বললাম লোক ডেকে ওকে তুলে ভেতরে নিয়ে গিয়ে আটকে রাখতে, আমি ফিরে ব্যবস্থা করব। তারপরে কুকুরটার দিকে তাকালাম, কিন্তু সে ততক্ষণে পালিয়ে গেছে। লোকেদের বলেছি ওকে খুঁজে বের করতেই হবে, আমিও বেরিয়েছি খুঁজতে। প্রায় এক ঘন্টা তল্লাশির পরে দেখতে পেলাম গায়ের মনসা মন্দিরের পেছনে কাঠের গুঁড়ির আড়ালে লুকিয়ে শুয়ে আছে। আমার পায়ের শব্দে মাথা তুলে তাকালো, চোখে অপার আতঙ্ক, কিন্তু উঠে পালাল না। আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। তার পেটের কাছে সার দিয়ে চারটে বাচ্চা দুধ খাচ্ছে। আমার চোখে জল এলো। আহারে, এদের জন্য দুধ উৎপাদন করতে খাবার চুরি করতে গিয়ে আজর এই অভিজ্ঞতা হল। ওদের মতো বিশুদ্ধ হৃদয়ে কজন মানুষের আছে? আমি ওর মাথায়, পিঠে ও বুকে হাত বুলিয়ে আদর করে দিতে লাগলাম। যদি মানুষ যাত্রার সম্পর্কে ওর ধারণা একটু বদলাতে পারি। একটু পরে সে নিশ্চিন্ত হয়ে মাথা নামিয়ে চোখ বুঝল। আমার লোকেরা এসে পড়তে বললাম, মা ও শিশুদের যত্ন করে সাবধানে তুলে নিয়ে গিয়ে বাড়ির কোনো একটা ঘরে রাখতে এবং মায়ের খাওয়ার ব্যবস্থা করতে।
এই কাজ তোর? হ্যাঁ, তুই মানুষ?
ও আমার খাবারে মুখ দিয়েছিল।
তাই বলে তুই ওইভাবে মারবি? কেন মুখ দিয়েছিল জানিস? ওর চারটে বাচ্চা আছে।
তাতে আমার কি? আমার খাবার এটো করবে কেন?
এই এই কত খাবি তুই? হ্যাঁ, আমাকে এসে বললেই তো পেতিস।
কেন বলতে হবে? কেন আবার মুখ দিলে আবার লাঠি খাবে? আর আপনি বা দেবেন কেন? মাপনার জিনিস নাকি? নাকি ওই ওই বাচ্চাগুলো আসলে আপনার?
আমি আর মাথা ঠান্ডা রাখতে পারলাম না। বললাম ওকে থামের দিকে মুখ করে বাঁধতে। দৌড়ে গিয়ে ঘর থেকে হানটারটা নিয়ে এলাম। পিঠে চাবুক পড়ে কেটে বসে যাচ্ছে, কিন্তু মুখে একটা শব্দ নেই। থামের গোড়াটা রক্তে ভিজে গেছে। ওর রোগটা বোধ হয় কেমন আছে, কারণ ভালো মন্দর বোধ আমিও হারিয়ে ফেলেছি। পাগলের মতো চাবুক মারছি, মেরেই ফেলবো আজ শয়তানটাকে। তাই ফেলতাম হয়তো। দুই একজন এসে আটকানোর চেষ্টা করেছিল। প্রতিমা থাকলে হয়তো আটকাতে পারত, কিন্তু সে গেছে কুসুম গ্রামে। আর কারুর কথা আমি গ্রাহ্য করি না। ফাঁসি হয় হোক, তবু ওকে আজ ছাড়ব না। নিস্তেজ হয়ে পড়েছে, তবু এখনো একটা শব্দ ওর মুখ দিয়ে বেরোয়নি। আর কিছুক্ষণ ওরকম চললে সত্যি মরে যেত। কিন্তু একবার ও ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে কি যেন একটা বলার চেষ্টা করল। চাবুকটা গিয়ে লাগলো ওর চোখের মণিতে। এতক্ষণে একটা অস্ফুট শব্দ করে ওর শরীরটা ঝুলে পড়ল। বাঁধন না থাকলে লুটিয়ে পড়ত। চাবুকটা ফেলে দিয়ে আমি ছুটে ঘরে গিয়ে বিছানায় শুয়ে হাঁপাতে লাগলাম।
চোখের সামনে আবার দৃশ্য বদলে গেল। বুঝতে পারলাম এ ঘটনা তার কিছুদিন পরের। পরিতোষ আদর করছে সেই কুকুরটিকে।
ওর নাম দিয়েছে শর্মা, কুকুরদের আদি মাতা শর্মা। তার সন্তান, তাই তারা শারমীয়। এই এক মাসে প্রতিমাকে খাইয়ে চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ করে তুলেছে। ওর ঘন কালো লোমে একটা চকচকে ভাব দেখা দিয়েছে। আমি আর প্রতিমা ওর পিতা মাতা। বাচ্চাগুলো এখনো দুধ ছাড়েনি। শর্মা ছোটখাটো চেহারার মেয়ে। আমি যখন ওকে কোলে তুলে আদর করি, ওর পেটের তলায় হাত দিলে দুধে আমার হাত ভিজে যায়। কি যে মায়া হয় তখন। শর্মা খুব বুদ্ধিমতী। সেদিন দেবীর মন্দিরে আমার সঙ্গে নিয়ে গেছি। সংস্কার আমি মানি না। ওদের মতো পবিত্র আত্মা বোধ হয় কোনো মানুষের নেই। আমি যদি মন্দিরে ঢুকতে পারি তবে ও নিশ্চয়ই পারে। যদুবাবুও কোনো আপত্তি করেননি। মন্দিরে দাঁড়িয়ে হাত জোড় করে বলেছি, জয় মা রজতদুর্গা দুর্গতিনাশিনী মা গো। একটু পরে দেখি ও পেছনের দুপায়ের উপরে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে সামনের দুটো থাবা নমস্কারের ভঙ্গিতে একসঙ্গে করে হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। খুব আদর করে দিলাম ওকে। তারপর থেকে ও কথা উচ্চারণ করলেই ও দাঁড়িয়ে উঠে হাত জোড় করে।
আবার বদলে গেল দৃশ্য।
একটা বিস্তীর্ণ এলাকায় জল থই থই করছে। তার মধ্যে একটা কুঁড়ে ঘর। সরু প্রবেশপথের মুখে আমি মাটিতে বসে আছি দরজা জুড়ে। আমাকে পেরিয়ে কেউ ঘরে ঢুকতে পারবে না। কেন পাহারা দিচ্ছি ঠিক জানি না, কিন্তু বুঝতে পারছি কাজটা জরুরি। এমন সময় ছপ ছপ করে একটা শব্দ এগিয়ে আসছে। তাকিয়ে দেখি উমা, এ তো আমার শর্মা, জল পেরিয়ে আসছে। আমার কাছে এসে হাসি মুখে লেজ নেড়ে নেড়ে আদর খেল। তারপরে আমার কোলের ওপর দিয়ে একটু লাফিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। ওকে বাধা দিলাম না, কারণ ও তো আমারই। কিন্তু তারপরেই মনে হলো শর্মা কোত্থেকে এলো, সে তো আর বেঁচে নেই। লোকে চায় পুত্র সন্তান, আমি চাইতাম মেয়ে। দেবী আমার কথা শুনেছেন, প্রতিমার কোলে মেয়ে দিয়েছেন। এখন তার মায়ের পাশে শুয়ে সে ঘুমোচ্ছে। আমি ঘুমন্ত মা মেয়েকে অবাক হয়ে দেখছি। কি সুন্দর আমাদের মেয়ে! এই এক মাস বয়সেই কেমন কোঁকড়া কোঁকড়া চুল, ঘুমের মধ্যে কেমন হাসে। জয় মা রজতদুর্গা।
বাপ মেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। যদুবাবু চোখ বন্ধ করে ঢুলছেন। পরিতোষবাবুর শ্যালিকা কৌতূহলী চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটু চুপ করে বসে থেকে নীরবে ওকে ইঙ্গিত করলাম। উনি এপাশে এসে বসলেন, আমি গিয়ে চন্দ্রিমার দিকের আসনে বসলাম। প্রাথমিক নিয়ম আর নতুন করে করার দরকার নেই। চন্দ্রিমার একটা হাত আমার হাতের মধ্যে নিয়ে দ্বিতীয়বার সংযোগ মন্ত্র উচ্চারণ করলাম। এবার আমি চন্দ্রিমার চেতনায় প্রবেশ করেছি।
অন্ধকার, ভয়, পিঁপড়ে, অন্ধকার, শীত, অন্ধকার।
বেরিয়ে এলাম। এভাবে হবে না। গাছের কোটরের ভেতরে বসে আছে চন্দ্রিমা। বাক শক্তি ও চিন্তা শক্তি হারিয়েছে। ও অবস্থা থেকে কিছু উদ্ধার করতে পারবো না, আর একটু অতীতে যেতে হবে। কিন্তু দৃশ্য বাঁচব কি করে? সে তো আমার হাতে নয়। ও যা দেখাবে তার বাইরে কিচ্ছু দেখার ক্ষমতা আমার নেই। একটু ভেবে একটা প্রক্রিয়ার কথা মনে হল, অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হয় কিন্তু এক্ষেত্রে কাজে লাগতেও পারে। পতঞ্জল জাতি স্মরণিকা মন্ত্রটি একটু পরিবর্তন করে নিয়ে চন্দ্রিমার মাথায় হাত রেখে জপ করলাম। তারপরে একটু অপেক্ষা করে আবার চিত্ত সংযোগ করলাম। ওম ক্ষুধাতং সর্বভূতনং বেলাতং সাগরস্য চ। ওম ক্ষুধাতং সর্বভূতনং। ওম ক্ষুধাতং সর্বভূতনং। আবার আমি চন্দ্রিমার চেতনায় প্রবেশ করলাম।
আবার এখানে ফিরে এসেছি, এ তো আমার চেনা জায়গা। কত খেলা করেছি এখানে, মাঝে অনেকদিন যেন অন্য কোথায় ছিলাম। কোথায় ছিলাম কি জানি মনে পড়ছে না। কি সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, খুব আনন্দ হচ্ছে। ওই যে লোকটা আমার পেছন পেছন আসছে, ও ভালো লোক, ও ভালোবাসে। ওকে সেই জায়গাটা দেখিয়ে দিতে হবে। সেই ভয়ঙ্কর জায়গাটা, সেই খারাপ লোকটা যেখানে আছে। অনেকগুলো খারাপ লোক আছে যেখানে সেই জিনিসটা হয়েছিল। না না, ওটা আমি মনে করব না, মনে করতে চাই না। মনে করলে খুব কান্না পায়। ওটা আমি ভুলে গেছিলাম, আবার ভুলে যাব। তার আগে জায়গাটা চিনিয়ে দিতে হবে। বাবা বলেছেন এ ভালো লোক, একে আমি চিনিয়ে দেব। ও মা, ওই যে একটা পেঁচা ডাকছে, পেঁচার ডাক খুব ভালো লাগে শুনতে। লোকটা তো আসতে হাঁটছে কেন? ও হ্যাঁ, অন্ধকার তো তাই। আমি থেমে থেমে পেছনে ঘুরে দেখছি লোকটা আসছে কিনা। কাছে আসতে দেব? এই লোকটা মারবে না, বকবে না, ভালো লোক বাবা বলেছেন। বাবা যা বলেন তা সব সত্যি। কাছে আসতে দিলাম। লোকটা আমার মাথায় হাত দিয়ে আদর করল। সত্যি কি ভালো লোক, বাবা ঠিক বলেছেন। যাই, ওকে জায়গাটা দেখিয়ে দিতে হবে। জায়গাটা দেখিয়ে দিয়েছি। আমার খুব ভয় করছিল, মাটিতে নিচু হয়ে বসেছিলাম। খারাপ লোকটা আমাদের দেখতে পায়নি, আমরা পালিয়ে এসেছি। এখন যাচ্ছি এই লোকটাকে গাছ চেনাতে। সেই গাছের তলায় ওই তো আমার মা। লাফিয়ে লাফিয়ে মার কাছে গেলাম। মা আমাকে খুব আদর করে দিচ্ছেন, কি আনন্দ যে হচ্ছে। কতদিন পর মাকে দেখলাম। ও মা, তুই কোথায় চলে গেছিলি রে? আর সেখানে যাস না কিন্তু, তুই আর আমি খুব খেলা করব, খুব আনন্দ হবে।
বেরিয়ে এলাম, টের পেলাম আমার দু চোখ বেয়ে দরদর ধারায় জল গড়িয়ে পড়ছে। এও হয়, ভালোবাসার কি অদ্ভুত শক্তি, ঈশ্বরের কি অপূর্ব লীলা। আমাকে তিনি এখানে টেনে এনেছেন শুধু এদের রক্ষা করতে নয়, এ জিনিস দেখার সুযোগ করে দিতে। পতঞ্জলির জাতি স্মরণিকা একটু বেশি অতীতে নিয়ে গেছে আমাকে। যা দেখতে পাব ভেবেছিলাম তা পাইনি, তার প্রয়োজনও আর নেই। কিন্তু যা দেখলাম তাতেই জীবন ধন্য হল। ঘরে আরো দুজন উৎকণ্ঠিত হয়ে বসে আছেন আমার দিকে তাকিয়ে, কিন্তু তখন কথা বলার মতো অবস্থা আমার নয়। চন্দ্রিমার মাথায় হাত বুলিয়ে একটু আদর করে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। কি সবাই শুনছেন তো গপ্প মিরে ঠেকের আজকের গপ্প, তথাগত বন্দ্যোপাধ্যায়ের লেখা রুদ্রদেব তারানাথ? একটা কথা আপনাদের বলি, এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু দি অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। পরের দিন সকালে পরিতোষবাবুকে বললাম,
প্রায় সবই বুঝতে পেরেছি, বলছি আপনাকে, তার আগে কয়েকটা কথা জিজ্ঞেস করব। প্রথম প্রশ্ন, যাকে আপনি চাবুক মেরেছিলেন সে কে?
আপনি তাকে দেখতে পেলেন, কিন্তু কেন? আচ্ছা বলছি, ও হল নোটে কড়াক। ওহ, কতদিন পরে নামটা উচ্চারণ করলাম। আমার এখানে মালির কাজ করত, হীন পাষণ্ড একটা, দুর্বলের ওপর অত্যাচার করে ও যে আনন্দ পেত আগেও দেখেছিলাম, কিন্তু সেদিন আর সহ্য করতে পারিনি, মেরেই ফেলতাম সেদিন যদি না। কিন্তু কেন জিজ্ঞেস করছেন ঠাকুরমশাই, ও এর মধ্যে কোত্থেকে আসছে?
সব বলবো, আগে আমার যা জানার জেনে নি। সেদিনের পরে সেই নোটে কড়াকের কি হল, আর সে এখন কোথায়?
তা তো জানি না, সেদিন তাকে আধমরা করে ফেলেছিলাম, ওই আমার একটা দোষ ঠাকুরমশাই। নারী শিশু ও অসহায় প্রাণীদের ওপরে অত্যাচার হতে দেখলে আমার মাথা ঠিক থাকে না, তখন আমি খুনও করে দিতে পারি। জানি এর মধ্যে কোনো বাহাদুরি নেই এবং তা আমি চাইও না, কিন্তু নিজেকে তখন আমি আর সামলাতে পারি না। যা হোক, সেদিন আমার লোকেরা তাকে তুলে নিয়ে যায় বৈদ্যের কাছে, আমিই বলেছিলাম নিয়ে যেতে, বেঁচে গেছিল খবর পেয়েছিলাম, কিন্তু তারপরে সে কোথায় চলে যায় তার আর খবর রাখিনি।
অন্য যে কোনো ক্ষেত্রে আমি বলতাম আপনি নিয়ন্ত্রণ হারিয়ে অপরাধ করেছেন, জিঘাংসা ও বলপ্রয়োগ কখনোই সমর্থন করার মতো নয়, কিন্তু নোটে কড়াকের ক্ষেত্রে সে কথা আমি বলবো না। ও দুগ্ধবতী মাকে পদাঘাত করেছে, যে শাস্তি ওর প্রাপ্য তার তুলনায় আপনি কিছুই করেননি। আমার দ্বিতীয় প্রশ্ন, জলমগ্ন মাঠের মধ্যে কুঁড়ে ঘরের দরজায় আপনি বসে আছেন, জল পেরিয়ে এসে শর্মা আপনাকে টপকে ভেতরে ঢুকে গেল, আপনার মনে পড়ে?
খুব মনে পড়ে, ওটা তো আমার স্বপ্নে দেখা, তাও আপনি দেখতে পেয়েছেন?
আমিও তাই আঁচ করেছিলাম। মনোজগতে বাস্তব ও স্বপ্নের কোনো পার্থক্য নেই, সবই দৃশ্যের পর্যায়ভুক্ত। আচ্ছা এটা বলুন, শর্মার মৃত্যু হয়েছিল চন্দ্রিমা ভূমিষ্ঠ হওয়ার আগে, তাই তো? কতদিন আগে?
প্রায় এক বছর আগে।
সম্ভবত আর একটু কম, হিসেব করে দেখবেন। কেন সেটা পরে বলবো। আমার তৃতীয় প্রশ্ন, আপনার বাড়ি থেকে পথ গিয়ে যেখানে লোধাদের জঙ্গলে ঢুকছে সেখানে কি একটা বড় শিরিশ গাছ আছে?
আছে তো, আপনি গেছেন সেখানে? গাছটার কথা বিশেষ করে মনে আছে কারণ শর্মাকে নিয়ে আমরা দুজনে একবার জঙ্গলে গেছিলাম শখের চড়ুই ভাতি করতে, ওই গাছের নিচে বসে গল্প খাওয়া দাওয়া করেছিলাম। কেন বলুন তো, সে গাছ দিয়ে কি হবে?
ওটা আমার পথ নির্দেশ। এবারে আপনাকে কিছু কথা বলবো, কি করে জানলাম জিজ্ঞেস করলে স্পষ্ট ব্যাখ্যা এই মুহূর্তে দিতে পারবো না। কিছু পেয়েছি মনুসন্ধান থেকে, কিছু দেখেছিলাম আপনার চিঠি পাওয়ারও আগে, বাকিটা অভিজ্ঞতা দিয়ে বুঝে নিয়েছি। চিঠি পাওয়ার আগে কি করে দেখলাম? এবার এর কোনো সহজ উত্তর আমার কাছে নেই পরিতোষবাবু। শুধু এটুকু বলতে পারি যে ভবিষ্যৎ থেকে বর্তমান হয়ে অতীতের দিকে বহমান যে সময়ের স্রোতে আমরা ডুবে রয়েছি, তা কিন্তু আমাদেরই চেতনা দিয়ে তৈরি। আসলে অতীত নেই, ভবিষ্যৎও নেই, রয়েছে শুধু অনন্ত বর্তমান। বড় মাপের সাধক ও যোগী পুরুষেরা এ কথাটি উপলব্ধি করতে পারেন, আমি তাঁদের নাম মুখে আনারও অধিকারী নই। তবু একবার ওই অনুভূতি একটু ছুঁতে পেরেছিলাম তাঁদের মতো একজনের কৃপায়। নোটে করা কোথাও যায়নি, সে বিশালগড়ের পাশের জঙ্গলের ভেতরে দল পাকিয়ে আস্তানা গেড়ে রয়েছে। সড়কের উপরে প্রায়ই যেসব উৎপাত হয়, যার জন্য পুলিশ বিপ্লবীদের দায়ী করে, তা সম্ভবত ওদেরই কাজ। এবং 10 বছর আগে আপনার যে ক্ষতি হয়েছিল তার জন্য তারাই দায়ী। হীন হিংস্র ও প্রতিহিংসাপরায়ণ চরিত্রের লোক এই নোটে কড়াক, এবং সেই কারণেই তার কোনো মুক্তি নেই। মনে মনে সে এখনো রোজ সেই চাবুক খাওয়ার অভিজ্ঞতার পুনরাভিনয় করে, সেই কষাঘাত তার পিঠে এখনো রোজ পড়ছে। চামড়ার ক্ষতচিহ্ন সেরে গেছে, কিন্তু মনের ভেতরের আঘাত বিষিয়ে উঠে তার অন্তর্জগৎকে সম্পূর্ণ দূষিত করে ফেলেছে। পেট চালানোর জন্য দৈনন্দিন খুনখারাপি ও মামুলি বিনোদনের জন্য কিছু খুচরো নিপীড়ন করা ছাড়া তার প্রধান উদ্দেশ্য আপনার আর আপনার পরিবারের বিনাশ ঘটানো। আমার মনে হয় সেবার বেহারা ও বরকন্দাসদের মধ্যে কয়েকজনকে এই নোটে কড়াক বশ করেছিল। সড়কপথের ওপরে গণ্ডগোল ঘটিয়ে ওরাই বনের পথে পালকি পরিচালিত করেছিল। নিম্ন শ্রেণীর কোনো সাধনা করে কিছু শক্তি নোটে কড়াক পেয়েছে, যার জন্য অল্প বুদ্ধি মানুষদের সে প্রভাবিত করতে পারে। আপনার আশঙ্কা অমূলক নয়, বিপদ সত্যি সত্যি আবার আসছে। আমার বিশ্বাস বর্তমানেও আপনার এস্টেটের কর্মচারীদের মধ্যে তার একাধিক অনুচর রয়েছে। এবারে তার লক্ষ্য কি তাও আমি জানি, আপনার স্বপ্নের মধ্যে তার আভাস আছে। মনে করে দেখুন, সেখানে সবচেয়ে বিপদগ্রস্ত কে ছিল? সেই প্রথম লক্ষ্য।
আপনি বলছেন, কি ভয়ানক কথা বলছেন আপনি! এখন বুঝতে পারছি ঠাকুরমশাই, আমার স্ত্রীকেও মা বলে ডাকত, আর চন্দ্রিমা সে তো শিশু।
ভয় পাবেন না, বিস্মিত হওয়ারও কারণ নেই। সরীসৃপ গুরুচণ্ডালী মানে না, পার্থক্য করতে পারে না। তার চোখে সমগ্র জীবকুল শুধু ছোট বড় বিভিন্ন মাংসপিণ্ডের সমাহার, কিন্তু চন্দ্রিমা আপনার দুর্লভতম রত্ন, আমারও সে কন্যা সমা। আমি আপনার সামনে প্রতিজ্ঞা করছি, তার কোনো ক্ষতি হতে আমি দেব না। আচ্ছা, আরো একটা সূত্র আপনার স্বপ্নের মধ্যে ছিল, দেবী রজত দুর্গাকে আপনি দেখেছেন কপালে আঘাত করে কাঁদতে। আপনি ভুল বুঝেছেন, অতীন্দ্রিয় দর্শন ব্যাসকুটের মতো রহস্যময়। ওই দৃশ্যের উদ্দেশ্য ছিল দেবীর কপালের পদ্মরাগ মুনির দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করা, কারণ সেটাই নোটের দ্বিতীয় লক্ষ্য। শক্তি ও ক্ষমতার চর্চা আমি সারা জীবন এড়িয়ে চলেছি পরিতোষবাবু, ধূম্রপুচ্ছ উল্কার গতিপথ, যে অসীম আকাশ, তার এক টুকরো আছে আমার বুকের ভেতরেও। ধূম্রপুচ্ছ উল্কার গতিপথ, যে অসীম আকাশ, তার এক টুকরো আছে আমার বুকের ভেতরেও। এ উপলব্ধি যেদিন হয়েছে সেদিন থেকে অন্যের ওপরে জোর ফলানোর বাসনা অসার বলে বুঝেছি। তবু মাটির পৃথিবীতে শক্তিহীন হয়ে বেঁচে থাকা যায় না। নোটে কড়াক মায়েদের আঘাত করেছে, শিশুকন্যার প্রতি লোলুপ দৃষ্টি দিয়েছে, তার পাপের ঘড়া পূর্ণ হয়েছে। কৃতকর্মের হিসেব এবারে সে দেবে। আপনার স্বপ্ন দর্শনের পরে আজ প্রথম অমাবস্যা। তন্ত্রের নিম্ন শাখার চর্চা যারা করে, অর্থাৎ বশীকরণ, উচাটন প্রভৃতি, তাদের জন্য অমাবস্যায় প্রশস্ত তিথি। আজ সূর্যাস্ত থেকে কাল সূর্যোদয় অবধি সময়টা আপনার পক্ষে ভালো নয়। তবে আপনার গৃহে দেবী অধিষ্ঠিতা, তাছাড়াও সন্ধ্যের আগেই আমি গৃহবন্ধন করব। তারপরে কাল সকালের আগে অবধি আপনি বা আপনার পরিবারের কেউ বাড়ির বাইরে পা রাখবেন না। আপনার লেঠেল বরকন্দাজ কতজন এখন উপস্থিত আছে?
আমার কথা শুনতে শুনতে পরিতোষবাবুর মুখ চোখ শক্ত হয়ে উঠেছিল। একটু থেমে থেকে তিনি বললেন,
20-25 জন পাওয়া যাবে, কিছু সড়কি আর বন্দুকও আছে।
বেশ, আমি যা বলবো হুবহু পালন করতে পারবেন? নইলে কিন্তু বিপদ ঠেকাতে পারবো না।
আপনি আপনি বলুন ঠাকুরমশাই, আমি সব করব।
ঝাড়গ্রাম থানায় খবর দিয়ে অন্তত 10 জন সশস্ত্র পুলিশ আনানোর ব্যবস্থা করুন। আপনার বরকন্দাজদের তারা গ্রেপ্তার করে একটা জায়গায় তালাচাবি দিয়ে রাখুক। আপনি শ্বশুরবাড়ির গ্রামে খবর দিয়ে অন্য বরকন্দা জানিয়ে নিন। আপনার 20 জন লোকের মধ্যে হয়তো একজন কি দুজন নোটের দ্বারা পরিচালিত, কিন্তু যেহেতু তাদের চিহ্নিত করার সুযোগ এখন নেই, পুরো দলটাই আজকের মতো বন্ধ হয়ে থাক। সকালে আবার ভাবা যাবে।
আচ্ছা, তাই হবে। ঝাড়গ্রামের বড়বাবু আমার পরিচিত, এখনই খবর দিচ্ছি। কিন্তু আপনি আপনি কোথায় যাবেন?
আমাকে জঙ্গলের দিকে একটু যেতে হবে।
আপনি একা ওদের কাছে যাবেন? মারা পড়বেন তো। আমি বন্দুক নিয়ে যাব আপনার সঙ্গে, পুলিশও যাবে।
পরিতোষবাবু, তাহলে বাড়ি পাহারা দেবে কে? ওই কাজটি করবেন না। এই পুলিশ টুলিশ নোটে অনেক দেখেছে, তাদের চালচলন ওর মুখস্থ। একটু আঁচ পেলেই কোথায় সেঁধিয়ে যাবে, আর চট করে তার নাগাল পাবেন না। কিন্তু কখনো না কখনো আপনাকে সে আঘাত করবেই। সেই অনির্দিষ্ট ভবিষ্যতে আমি থাকব না, পুলিশও থাকবে না। অতএব আজই যা করার করতে হবে।
আমাকে অন্তত সঙ্গে যেতে দিন।
তা কি করে হয় পরিতোষবাবু? আমরা যদি ফিরতে না পারি চন্দ্রিমার কি হবে? আপনার স্থান তার কাছে।
ঠাকুরমশাই, আপনারও তো কন্যা আছে, পরিবার আছে।
আপনি চিন্তা করবেন না, আপনার যেমন রজত দুর্গা তেমন আমার জীবনেও একজন দেবী আছেন, তিনি আমাকে ঠিক রক্ষা করবেন। তাছাড়া পরিতোষবাবু, মানুষের কিছু মৌলিক কর্তব্য আছে, বিপদের ভয়ে তাদের এড়িয়ে চলা যায় না। একটু বুঝিয়ে বলি। ভেবে দেখুন, আমরা কোথা থেকে এসে এ জগতে পড়লাম তা জানি না, আবার মৃত্যুর পরে কোথায় যাব তাও জানি না। শাস্ত্রে কিছু কথা লেখে, কিন্তু সেসব কানাঘুষো, স্তোক বাক্য। শুধু জীবনের দুই প্রান্তে দুটি বিন্দু নিশ্চিত আর অবিচল। প্রথম বিন্দু প্রবেশদ্বার, অর্থাৎ মা। দ্বিতীয় বিন্দু প্রস্থানের পথ, অর্থাৎ আগুন। এই ছাড়া সবই অনির্দিষ্ট ও ঘূর্ণায়মান। সেই আদি ধ্রুব বিন্দুর অমর্যাদা করেছে এই নোটে কড়াক। এর জবাব না দিয়ে বসে থাকতে আমি পারব না, তাতে যা হয় হোক। আপনার কাছে শুধু একটা জিনিস চাইব। নোটে গাছটি সম্পূর্ণ মুড়োতে গেলে সে বস্তুটি প্রয়োজন। এখন প্রশ্ন হল, আপনি দিতে পারবেন বা চাইবেন কিনা।
ঠাকুরমশাই, আপনার কথা আমাকে নতুন উপলব্ধি দিয়েছে। আপনাকে অদেয় কিছু আমার নেই, আপনি বলুন।
পৃথিবীতে কিছু বিশেষ গুণসম্পন্ন বস্তু আছে, তন্ত্রে যার নাম দেওয়া হয়েছে শক্তিযন্ত্র। এরা আধ্যাত্মিক শক্তির চুম্বক। এদের স্পর্শে মন্ত্রশক্তির প্রভাব বহু গুণ জোরালো হয়ে ওঠে। প্রকৃতির সৃষ্টি তৈরি করা যায় না। একবার একজন সাধুর কাছে দেখেছিলাম, যৌবনে তিনি রাজা শশাঙ্কর সেনাবাহিনীর একজন দণ্ডনায়ক ছিলেন। কথা বললে বোঝা যায় প্রাথমিক অক্ষর পরিচয়ের পরে আর লেখাপড়া করা হয়ে ওঠেনি, কিন্তু বাংলার বিগত 1300 বছরের রাজনৈতিক ইতিহাসের অনুপুঙ্খ বিবরণ দিতে পারেন, কারণ পুরোটাই ওঁর চোখে দেখা। রহস্যটা জানতে চাইলে প্রথমে বলতে চাননি, আমিও নাছোড় বান্দা। শেষে লাল শালুর চার পট্টি মোড়ক খুলে দেখালেন একটা ছোট কালো এবড়ো খেবড়ো পাথরের টুকরো, বোধ হয় কোনো উল্কা খণ্ড। দেখে বিশেষ কিছু মনে হবে না, কিন্তু ধরতে চেষ্টা করে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে পড়েছিলাম। দুর্লভ বস্তু, সাধকরা সারা জীবন খুঁজেও হয়তো দেখা পান না তার। পরিতোষবাবু, আপনার কাছে একটি শক্তিযন্ত্র আছে।
বলেন কি? জানি না তো, কোথায় সেটা?
দেবী রজত দুর্গার মন্দিরে ঢুকে দাঁড়ালে কোনো বিশেষ অনুভূতি হয়? আমি ভক্তির কথা বলছি না, শারীরিক ও স্নায়বিক কোনো কিছু?
হ্যাঁ, একটা যেন উষ্ণতা, কিন্তু ঠিক উষ্ণতাও নয়।
ঠিক, একদম ঠিক। এটা যে কোনো লোক টের পাবে না, আপনি পান, কারণ দেবীর আশীর্বাদে আপনার চেতনা অনেকের চেয়ে উন্নত। ওই অনুভূতির উৎস দেবীর মুকুটের পদ্মরাগ মণি। পরিতোষবাবু, ওই মণিটি একটি শক্তিযন্ত্র, এবং আজ রাতে ওটি আমার প্রয়োজন।
মধ্যরাতের কিছু আগে শিরিশ গাছটার নিচে পৌঁছলাম। সেখান থেকে তারার আলোয় পথ চিনে চিনে সেই জায়গা যেখানে সরমা থেমেছিল। সেখানে দাঁড়িয়ে তাকালে ঘন বনের ফাঁকে আগুনের আবছা আলো দেখা যায়। তাকে লক্ষ্য করে অতি সন্তর্পণে, যাতে শুকনো পাতায় পায়ের শব্দ শোনা না যায়, সেই ফাঁকা জমির ধারের গাছের আড়ালে গিয়ে দাঁড়ালাম। নোটে কড়াক বক্তৃতা দিচ্ছে, অনুজরের দল হাঁ করে শুনছে সেটা। ওদের মধ্যে দুর্বলতম লোকটিও নোটেকে মাথার ওপর তুলে ধরে দুপা ঘুরিয়ে মাটিতে আছাড় মারতে পারে, কিন্তু নোটে ওদের মন অধিকার করে রেখেছে। বসম্বদ শিষ্যের মতো সসম্ভ্রমে ওরা ওর দিকে তাকিয়ে আছে। নোটে বলছে,
সেজন্য বলছি, যা দিবে অঙ্গে তাই যাবে সঙ্গে, বুঝলে? কিছু স্বীকার করো, মাংস খাও, দেহের শক্তি বাড়াও, শক্তি ছাড়া কিছু নেই জীবনে।
নোটের প্রথম অস্ত্র সম্মোহনী শক্তি, অতএব তার জাল প্রথমে কাটতে হবে। কোনো শব্দ না করে ধীরে ধীরে মাটিতে বসলাম। দু বোতল দেশি মদ যদুবাবুকে বলে কিনে আনিয়েছিলাম, সেগুলো সাবধানে পাশে নামিয়ে রেখে পদ্মরাগমণি হাতের মুঠোয় চেপে ধরলাম। অন্য হাত দিয়ে ছেদক্রিয়ার মণ্ডল আঁকলাম ধুলোর মধ্যে। বিদ্বেষণের প্রথম শ্লোকটি উচ্চারণ করতে শুরু করেছি। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন, ওম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন, মন্ত্রহীনং ক্রিয়া। দেখলাম মণ্ডল থেকে বাষ্পের মতো কিছু উঠছে, ক্রমশ ফিকে সবুজ রঙের ফিলিগ্রির মতো সূক্ষ্মাতি সূক্ষ্ম জালিকা বিস্তার করে মাটির থেকে যখন দেড় ফুট উঁচু হয়ে উঠেছে, তখন মটর লতার কচি চারার মতো সরু সরু আবর্ত তৈরি করে ক্রমশ বসে থাকা লোকগুলোর দিকে এগোতে থাকল। এই বাষ্প কোনো পদার্থ দিয়ে তৈরি নয়, বাস্তব জগতে মন্ত্র শক্তির রূপক, প্রক্রিয়ার হোতা ব্যতীত সকলের কাছে অদৃশ্য। নোটে হান্টার দিয়ে গাছের সঙ্গে বাঁধা লোকটাকে চামকাচ্ছে।
কিরে কেমন লাগে রে পিছে হান্টার পড়লে? কান্না ভাই রাগ হয়, কথা বলবি তো? কথা বলবি না? খুব যে তখন গুলি ছুটছিল,
চাবুকের ধাতব গিঁটগুলোর আঘাতে রক্ত মাংস ছিটকে ছিটকে উঠছে, নদীর চোখে মুখে ফুটে উঠছে এক বিভৎস উল্লাস। তার অনুচর বৃন্দ লোলুপ ভঙ্গিতে দৃশ্যটা উপভোগ করছে। লোকটা অজ্ঞান হয়ে গাছের গায়ে ঝুলে পড়েছে। এক সময় চাবুক ফেলে দিয়ে নোটে তার জায়গায় এসে বসল।
ও কি করেছিল সর্দার?
নোটে এই প্রশ্নে একটু অবাক হয়ে তাকাল। প্রশ্নকর্তা দলের একজন মাঝারি গুরুত্বের সদস্য।
তুরতে দেখি
না, আমার বন্ধু ছিল তাই জানতে চাইছি।
কি করছি কেন করছি জানতে চাইছিল তাই ধরে চাপকাচ্ছি, যেমন তুই এখন জানতে চাইছিস। নারা সাবধান।
এ কেমন কথা সর্দার? তাহলে আমাকেও এবারে চাপকাবে? বিবাড়ি শ্লোক ধরে যখন ঝাল ছাড়িয়ে নাও, কোনোদিন কিছু জিজ্ঞেস করেছি? কিন্তু পঞ্চা তো আমাদের দলের লোক ছিল।
নোটে স্তম্ভিত এদিক ওদিক তাকাচ্ছে, বোঝার চেষ্টা করছে কি ঘটছে। দলের অন্যরা একে অপরের দিকে তাকাচ্ছে, ন্যাড়ার সমর্থনে কেউ কিচ্ছু বলেনি এখনো, কিন্তু কেউ তাকে থামতেও বলছে না।
রে ন্যাড়া, তুই কতটা মদ গিলেছিস? যদি বলিস নেশার খেয়ালে বলে ফেলেছিস, দুটো থাবড়া দিয়ে ছেড়ে দেব। ভালো করে ভেবে বল।
নোটে চাইছে ন্যাড়া ভুল স্বীকার করে ক্ষমা ভিক্ষা করুক, তাহলে ওর কর্তৃত্ব বজায় থাকে। কিন্তু ছেদ ও দেশের অসংখ্য কুঞ্চিত আবর্তিত অঙ্কুর ততক্ষণে দলটাকে আবৃত করেছে। ন্যাড়া উঠে দাঁড়াল।
মদ খেয়েছি অল্প একটু, মাংস খেয়েছি বেশি, শরীরে শক্তি আছে, ভুল কি বলেছি আমি?
বড় কাজে যাওয়ার মুখে তোর ভীমরতি হল ন্যাড়া, এখন তোলা থাক। সিঙ্গিদের গোষ্ঠীর পিণ্ডি আগে চটকাই, তোর পিণ্ডির ব্যবস্থা পরে করছি। চলো সবাই সরকি তোলো।
কেউ উঠল না।
কি হল তোদের? টাটকা নরম মাংস বসে আছে তোদের পেটে যাবে বলে খাবি না তোরা?
আমাদের জন্য বসে আছে সর্দার, তোমার জন্য বলো।
আগে তো তোমার ভোগে লাগে, তারপরে আমরা পাই একটু গাটা ছিটে ততক্ষণে তো তার।
যে কথা দিয়ে বক্তা বাক্য শেষ করল সেটা আমি তোমাদের সামনে উচ্চারণ করছি না। এই বক্তা ন্যাড়া নয়, নোটের আরেকজন চেলা। নোটে বোধহয় বুঝতে পেরেছে যা ঘটছে তা মোটেও স্বাভাবিক নয়, সচকিত হয়ে এদিক সেদিক তাকাচ্ছে। অন্য আরেকজন বলল,
সর্দারের মুখে মুখে তোরা এত কথা বলছিস, জানিস সর্দার কি করতে পারে?
সাদা বনে যা আসছে তাই বলছি, কাউকে ভয় পায় নাকি? সর্দারই তো বলছিল দেহ শক্তি ছাড়া কিছু নেই।
তা সর্দারের দেহ কতটুকু, শক্তি বা কতটুকু? কি সর্দার হবে নাকি?
বড় মুখ নয় তত বড় কথা।
আগের বক্তা নিমেষের মধ্যে একটা বোজালি তুলে নিয়ে ন্যাড়ার পেটে ঢুকিয়ে দিল। পেট চেপে ধরে ন্যাড়া কাঁধরে পড়ে গেল। যারা এতক্ষণ নিরপেক্ষ হয়ে বসেছিল তাদের মধ্যে দুজন লাফিয়ে উঠে ভোজালিধারীর ঘাড়ে গিয়ে পড়ল। খুব দ্রুত 20-22 জন লোকের দলটার মধ্যে গৃহযুদ্ধ বেঁধে গেল। সর্দির খোঁচায় লাঠির আঘাতে ভোজালির টানে চটপট কয়েকজন ভূপতিত হল চোখের সামনে। কত ভম্ব হয়ে একটু দাঁড়িয়ে থেকে নোটে হঠাৎ গর্জে উঠল, প্রথমেই কাজ না হলেও একটু একটু করে লড়াইয়ের গতি কমে এল।
বুঝেছি, আমাদের কেউ টুক করেছে, আশেপাশে কেউ আছে।
এই চারিদিকে ছড়িয়ে গিয়ে দেখ, ধরতে পারলে মারবি না, নিয়ে আসবি আমার কাছে, যা খোঁজ।
মশাল ও সর্কি হাতে বৃত্তাকারে ছড়িয়ে পড়ল দলটা। আমি নড়লাম না, এটা হওয়ারই কথা ছিল। ক্ষেত্র পিঠে মণ্ডল এঁকে উদ্দাস প্রক্ষেপ মন্ত্র জপ করে নির্গত নীলাভ রূপক বাষ্পের নির্যাস ডান হাতের তর্জনীতে কেন্দ্রীভূত বলে কল্পনা করলাম।
ওম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন, ওম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন,
ঝোপে ঝাড়ে লাঠি চালাতে চালাতে অত্যন্ত বলশালী একজন আমার দিকে আসছে। সে একেবারে ষাঁড়ের মতো চেহারা, ধরতে পারলে আমাকে শূন্যে ঝুলিয়ে রেখে শ্বাসরোধ করে হত্যা করবে, তাতে ওর নাড়ির গতির খুব একটা তারতম্য হবে না। লোকটা আমার মুখোমুখি এসে আমাকে দেখে থমকে গেল, বোধহয় বোঝার চেষ্টা করল আমি পালাচ্ছি না কেন। হাঁক ছাড়তে এবার ঘাড় ঘুরিয়েছে, একটু ঝুঁকে পড়ে আমি তর্জনীটা দিয়ে ওকে স্পর্শ করলাম। হাঁক না দিয়ে ও আমার দিকে ঘুরে তাকাল। আমি বললাম,
আমি নড়ছি না কেন বলো তো?
কেন?
কারণ আমি একটা গাছ।
সত্যি?
নিজেই দেখো না, এই দেখো ডালপালা, এই যে পাতা, এই দেখো এইখানে ফুল ফুটেছে। এবার বলো তো কি গাছ আমি?
মাথা চুলকে লোকটা বলল,
বট।
তুমি একটা আহাম্মক। বটের এরকম হলদে লাল ফুল হয়
না তো? তবে
আমি কৃষ্ণচূড়া।
হ্যাঁ ঠিক তো?
লোকটার মুখ চোখে ঠিক জিনিসটা চিনতে পারার তৃপ্তি ফুটে উঠল। আমি ওকে বললাম,
এদিকে আর কিছু নেই, শুধু গাছ আর জঙ্গল। তুমি খুব ভালো করে খুঁজে দেখেছ, যাও এখন।
কথা না বাড়িয়ে লোকটা অগ্নিকুণ্ডের দিকে ফিরে গেল। নোটে তাকে জিজ্ঞেস করল,
ফিরে এলে যে?
ওদিকে কিছু নেই, খুব ভালো করে খুঁজে দেখেছি, শুধু গাছ আর জঙ্গল। আর একটা গাছ আছে যেটা বট নয়, কৃষ্ণচূড়া। কি তার ডালপালা, কি তার পাতা, আবার লালচে হলুদ ফুলও ধরেছে। আর একটা কথা কি জানো? ও হ্যাঁ, আমি একটা আম।
নোটে ওর দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। এ জিনিস দিয়ে বেশিক্ষণ ঠেকানো যাবে না। হাতের মুঠোয় পদ্মরাগমণির থেকে অন্তরলীন তাপ বিচ্ছুরিত হচ্ছে, রীতিমতো গরম হয়ে উঠেছে। কতক্ষণ ধরে রাখতে পারবো জানি না। জঙ্গলমহলে অরণ্যের গভীরে খোলা জমি সাধারণত একটাই কারণে থাকে, আটবিক জাতির প্রাচীন সমাধি ক্ষেত্র এরা। অতএব রত্ন জাগরণ, যে পরিমাণ কারিকা শক্তি আমার মধ্যে দিয়ে তখন প্রবাহিত হচ্ছে, তাতে শক্তি যন্ত্র হাতে না থাকলে চেতনা ধরে রাখতে পারতুম না। হাতে ধরেও মনে হচ্ছে জ্বরের ঘোরে রয়েছি। কেউ তখন আমাকে ছুঁলে হয়তো তাই মনে করত। মনি থেকে বিচ্ছুরিত তেজরাশি ধারণ করতে পারারও ক্ষমতা দরকার হয়। অতিরিক্ত গ্রহণ করলে প্রথমে স্নায়ুতন্ত্র ও পরে রক্ত মাংস শুদ্ধ ছাড় খার হয়ে যাবে। কিন্তু বাঘের পিঠে চড়েছি, এগোনো ছাড়া পথ নেই। যতটা সম্ভব শক্তি ধারণ করে চেতনা ধারা মাটির গভীরে প্রবাহিত করে দিলাম। নরম মাটি পাথুরে মাটি ভেদ করে পৌঁছলাম শত শত বছরের পুরনো হাড়গোড়, যেখানে প্রায় চুনো পাথর হয়ে এসেছে সেখানে। বোঙার পথের যাত্রীরা শুনতে পাস, ঘুমের দেশের ছায়ার দল কথা কানে যায়। সময়ের নদীর বাঁকের ওপার থেকে ক্ষীণ উত্তর ভেসে আসে, ঠিক আগে ঘুমকে বাঁকা, ওট হাড়িয়া খা, ঘুমিয়ে আছি যে, আবার ঘুমাবি, এখন ওট, গায়ে রোদ সয় না, চোখে আলো সয় না, এখন অমাবস্যার রাত, উঠে আয় দেখি। ওপরে মা বোন মেয়েদের মারছে কয়েকটা জানোয়ার, তোরা না বীরের জাত।
হারিয়া দিবি বললি, ধক আছে,
জবর ধক, দাঁড়া পাঠাই তোদের। মদের বোতল দুটো ছিপি খুলে উল্টে ধরলাম, বক বক শব্দ করে বয়ে চলা মদের ধারা শুষে নিল শুকনো মাটি। মনে মনে বললাম, এই দ্রব্যে বিষাক্তার তৃষ্ণা নিবারিত হোক। কেমন কৃষ্ণচূড়া গাছ সেটা দেখতে নোটে এদিকে আসছে, সঙ্গে ওই আহাম্মক সহ সর্কিধারী আরো তিনজন। কিন্তু একটু এগোতে নোটে কিসে যেন মোচটকে পড়ে গেল।
এটা কি?
অন্যরাওকে তুলতে গিয়ে দেখল, কি একটা সরু হলদেটে সাদা জিনিস মাটির থেকে বেরিয়ে আছে। জিনিসটা একটা হাড়, মানুষের আঙুলের হাড়। বেরিয়ে আছে বলা ভুল, কারণ সেটা তখনও বেরোচ্ছে। ক্রমশ কঙ্কালের একটা হাত বেরিয়ে এলো, তারপরে করটি, তারপর আরেকটা হাত, সঙ্গে পাঁজরের খাঁচা, আর অবশেষে পূর্ণাঙ্গ কঙ্কাল। বেশ পুরনো মড়া, হাড়গুলো হলুদ বা বাদামি হয়ে গেছে, মেরুদণ্ড ও খুলি ভেদ করে দু একটা গাছও গজিয়েছে, এবং সে একা নয়।
ফাঁকা জমিটার বিভিন্ন জায়গায় উঠে এসেছে অন্তত এক ডজন বিভিন্ন আকারের কঙ্কাল, এবং আরও উঠে আসছে। নোটের দলের প্রায় সবাই অস্ত্র ফেলে দিয়ে ছুটে পালিয়েছে। সেই আহাম্মক এবং আরো একজন নোটের পাশে দাঁড়িয়ে আছে। তাদের চোখ মুখ অস্বাভাবিক, ভাবলেশহীন। ওদের কল্পনার অনেক বাইরের দৃশ্য দেখে বুদ্ধিশুদ্ধি সমস্ত কিছু লোপ পেয়েছে। আর নোটের চোখ বিস্ফারিত। আমার প্রাচীন অস্থি সর্বস্ব বন্ধুরা তাদের ভূমিকা পালন করেছে। ভঙ্গুর হাড় নিয়ে লড়া যায় না। দলটাকে ছত্রভঙ্গ করাই ছিল ওদের আসল কাজ। এবারে তারা একে একে গর্তের ভেতরে ঢুকে যাচ্ছে। পদ্মরাগমণি এত গরম হয়ে উঠেছে যে মনে হচ্ছে হাতে ফোসকা পড়ে যাবে। তবু আরো একটু ধরে রাখতেই হবে। আমার ক্ষমতার শেষ সীমা অবধি শক্তি আহরণ করে নিলাম। তারপরে প্রতিমোহ বশীকরণের মন্ত্রে তার সম্পূর্ণ নির্যাসটুকু ঢালছি, এমন সংকল্প করে নোটের দুই অবশিষ্ট অনুচরের দিকে দ্বিধা বিভক্ত তরঙ্গে প্রবাহিত করলাম। গাছের আড়াল ছেড়ে বেরিয়ে ধীর পদক্ষেপে ওদের সম্মুখীন হলাম। বেটা আহাম্মক এক গাল হেসে বলল,
এই তো কৃষ্ণচূড়া গাছটা, কি সুন্দর ফুল ফুটেছে না সর্দার?
নোটে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। বললাম,
নোটে, পৌরুষ সম্পর্কে তোমার ধারণাটা ভুল। পুরুষ হিংস্র শিকারী নয়, পুরুষ উন্মত্ত ভোগীও নয়, পুরুষ বীর, পালক ও পিতা। পুরুষ জাতির কলঙ্ক তুমি নও, কারণ তুমি পুরুষই নও। অঙ্গ দিয়ে পরিচয় হয় না নোটে, পরিচয় শপথে, শৌর্যে, মমতায়। তোমারই ক্রমাগত পুরুষ হয়ে ওঠার ভ্রান্ত ও ব্যর্থ চেষ্টার অবসান এখনই ঘটাব। তোমাকে হত্যা করলে যথেষ্ট হয় না, বিচ্ছিন্ন অবস্থায় তুমি বেঁচে থাকো। কি হারালে, কেন হারালে, এবার ভেবে দেখো বাকি জীবনটা।
আমার ইঙ্গিতে নোটের দুই অনুচর তাকে চেপে ধরে বিবস্ত্র করে ফেলল।
আমি তো সুযোগ যদি পাই মা কালীর কাছে বলা দেব তোদের।
তারপরে একজন তার হাতের কাঠারি তুলে ধরল। আতঙ্কে ফ্যাকাশে হয়ে গিয়েও নোটের হিংস্রতা যায়নি। দাঁত খিচিয়ে বিকৃত কণ্ঠে হিস হিস করে বলল,
আমি ধ্বংসের দেবতা রুদ্রদেব, আমি মহাকালের ডমরুধ্বনি, আমি আমার মায়ের সন্তান।
চলে আসতে আসতে শুনলাম নোটের আর্ত চিৎকার একবার আকাশকে বিদীর্ণ করে হঠাৎ থেমে গেল।
পরের দিন সকাল, পরিতোষবাবুর বৈঠকখানায় বসে চা ও চুরোট চলছে।
ঠাকুরমশাই, আপনি কিন্তু অদ্ভুত কর্মা। কি বললে যথেষ্ট বলা হবে, কি করলে যথেষ্ট করা হবে বুঝে উঠতে পারছি না। আপনাকে বিশালগড়ে রেখে দিতে চাই, জমি জায়গা দিচ্ছি, ঘর করে থাকুন, কলকাতা থেকে পরিবারকে আনিয়ে নিন। আপনি চন্দ্রিমার রক্ষাকর্তা পিতা, আমার পরিবারের অংশ থাকবেন ঠাকুরমশাই।
তা কি হয় পরিতোষবাবু, সেখানে শেকড় বাকড় গজিয়ে গিয়েছিলে। তবে আসবো মাঝে মাঝে যখনই সুযোগ পাব। কিন্তু আপনার গল্প এখনো শেষ হয়নি।
হ্যাঁ, বলেন কি, আরো বিপদ আছে নাকি?
নিশ্চিন্ত থাকুন, সেসব মিটে গেছে।
তবে
দুটো কথা। এক নম্বর, আপনি সবসময় বাঁয়ে কিছুটা জায়গা ছেড়ে ডান দিক ঘেঁষে বসেন, জানেন সে কথা?
পরিতোষবাবু অবাক হয়ে নিজের দিকে দেখলেন, তারপরে ডাইনে বাঁয়ে দেখে নিয়ে একটু যেন অনিশ্চিত প্রশ্ন নিয়ে আমার দিকে তাকালেন।
প্রথম দিন থেকে একবারও ব্যতিক্রম হয়নি, এবং এর কারণ আপনি জানেন, সচেতনভাবে না জানলেও জানেন, আপনার অতীন্দ্রিয় অনুভূতি আছে। কার জন্য জায়গা ছেড়ে বসেন আপনি?
প্রশ্নটা বুঝতে ওর দুই এক মুহূর্ত সময় লাগলো, বুঝলে? তারপরে অবাক বিস্ময়ে নিজের বাঁ দিকে তাকালেন।
আলো থেকে অন্ধকারে গেলে প্রথমেই কিছু দেখা যায় না, একটু একটু করে চোখ সয়ে গেলে ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। আমারও এক্ষেত্রে তাই হয়েছিল। মন্দিরের সামনের পাথরে বসে প্রথম তাঁর ক্ষীণ অবয়ব চোখে ধরা পড়েছিল, তারপরে ক্রমশ স্পষ্ট হয়েছে। প্রতিমা দেবী বাঙালি মহিলাদের তুলনায় লম্বা, উজ্জ্বল, শ্যামবর্ণা, অসাধারণ লাবণ্যময়ী। ওর কোনো লাল বেনারসিতে আম্রপল্লব ও লতানে গাছের মতো সোনালি জড়ির নকশা করা আছে বা ছিল। হাতে মকরমুখী সোনার কাঁকন, চোখ দুটি আয়ত ও কজ্জলিত, চিবুকে অতি সূক্ষ্ম একটু কাটা দাগ আছে, হয়তো ছোটবেলার কোনো ঘটনা থেকে। মিলছে পরিতোষবাবু?
কি করে জানলেন ব্যাখ্যা করুন তো। আমি বাড়িতে ওর কোনো ছবি রাখিনি, কারণ দেখলে বড় মন খারাপ হয়।
যা দেখছি তাই বলছি। উনি আপনার পাশেই বসে আছেন।
চমকে উঠে পরিতোষবাবু হাঁটি পাটি করে মৃতা স্ত্রীকে চারপাশে খুঁজতে লাগলেন।
ব্যস্ত হবেন না, উনি আপনাকে দেখা দেবেন না, কারণ তাতে আপনার মানসিক শান্তি ও ভবিষ্যৎ জীবন ব্যাহত হবে। আমিও প্রকাশ করতাম না, কিন্তু একটা বিশেষ কারণে বলতে হল। আপনি চন্দ্রিমাকে একবার এখানে নিয়ে আসুন, একটা জিনিস আপনাকে দেখাব। সে ঘরে ঢুকলে আমি একটা কথা বলবো, আপনি মন দিয়ে তার দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন সে কি করে।
উঠে গিয়ে মেয়েকে আনার কথা বলে পরিতোষবাবু খুব সন্তর্পণে বাঁ দিকে বেশ কিছুটা জায়গা ছেড়ে বসলেন এবং ঘন ঘন সেদিকে তাকাতে থাকলেন। পর্দা সরিয়ে চন্দ্রিমা এসে ঘরে ঢুকল। তার মুখের ভাব আজ বেশ উজ্জ্বল। পরিতোষবাবুর দিকে এগোতেই আমি বেশ জোর গলায় বলে উঠলাম,
জয় মা রজত দুর্গা দুর্গতি নাশিনী।
হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে চন্দ্রিমা দু পায়ের আঙুলের ওপরে ভর দিয়ে একটু উঁচু হয়ে উঠে দুই হাত জোর করে মাথার ওপরে তুলে হাসি হাসি মুখে তার বাবার দিকে তাকাল, এবং তার পরের মুহূর্তে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। মাটিতে পড়ে যেত, কিন্তু আমি প্রস্তুত ছিলাম, ধরে ফেলে পরিতোষবাবুর পাশে বিছানায় শুইয়ে দিলাম।
পরিতোষবাবু, আপনি বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আরেকটু বলি, সেই স্বপ্নটা মনে করুন। আপনি কুঁড়ে ঘরে দরজায় বসেছিলেন, আপনাকে টপকে শর্মা ভেতরে ঢুকে গেল। সম্ভবত তার কয়েকদিন পরে আপনি জানতে পারেন আপনার স্ত্রী গর্ভবতী।
খুব সম্ভব, সময়ের হিসেবে তো ঠিকই মনে হচ্ছে।
মহাজাগতিক টেলিগ্রাফ পরিতোষবাবু, জলের স্বপ্ন পুনর্জন্মের ইঙ্গিত দেয়। কোনো এক সংকীর্ণ প্রবেশপথের রক্ষক আপনি। এই রূপকের অর্থ আমি বলবো না, আপনাকে বুঝে নিতে হবে। সরমার সেখানে আবির্ভাবের পরেই আপনার স্ত্রীর গর্ভে প্রাণের সঞ্চার হয়। পরিতোষবাবু, সরমা আপনাদের ছেড়ে কোথাও যায়নি। চন্দ্রিমাহি সরমা।
ঠাকুরমশাই, আপনি আপনি ঠিক বলছেন,
এতে কোনো সন্দেহ নেই। প্রমাণ তো এক্ষুনি দেখলেন। শিশু মনে ভয়ঙ্কর আঘাত লাগার ফলে ওর চেতনা ইহজীবন থেকে পালিয়ে পূর্বজন্মে ফিরে গিয়ে আটকে পড়েছিল। আমার মন বলছে এখন ও আবার ফিরে এসেছে। ওই তো চোখ মেলেছে, আপনি কথা বলুন ওর সঙ্গে।
মা, মা রে মা, এই তো আমি। কি হয়েছে তোর, মাথা ঘুরে গেছিল? হ্যাঁ, জল খাবি মা?
অপার বিস্ময়ে বড় বড় চোখ মেলে পরিতোষ বাবুর দিকে তাকিয়ে চন্দ্রিমা বলল,
বাবা বাবা,
মা আমার, ঠাকুর
দেখলাম পর্দা ধরে দাঁড়িয়ে রয়েছেন শ্রীমতী শ্যালিকা, তারও চোখ বেয়ে আনন্দাশ্রু ঝরছে। এবার সেই কথাটা বলার দরকার। বাপ মেয়ের আদর আহ্লাদ একটু স্তিমিত হয়ে এলে বললাম,
একটা কথা, প্রতিমা দেবী প্রেত নন, পুণ্যাত্মা। কোনো বিশেষ কারণে উনি এখনো পর্যন্ত আপনার ছায়া সঙ্গিনী হয়ে থেকে গেছেন। আপনাকে উনি কিছু বলতে চান। আমার বিশ্বাস ওর উদ্দেশ্য পূর্ণ হলে ঊর্ধ্বলোকে যাত্রা করবেন।
প্রতিমা আমাকে কিছু বলতে চায়? কি বলতে চায় ঠাকুরমশাই, সে কথা আপনি জানতে পেরেছেন?
আমি বললে হবে না, জমিদার মশাইয়ের মুখ দিয়ে কথাটা বেরোনোই ভালো। তার জন্য একটু অভিনয় করতে হলে হবে। বললাম,
শব্দ আসছে না, ঠোঁটের নড়াচড়া দেখে বুঝে নিতে হচ্ছে। দুটো শব্দ ধরতে পারছি, একটি চন্দ্রতিথি উনি বারবার উল্লেখ করছেন, তারপরেই বলছেন সুখী। হ্যাঁ, সুখী।
এই অবধি নির্জলা সত্য। তারপর বললাম,
তিথির সঙ্গে সুখের কি যোগাযোগ তা অবশ্য ধরতে পারছি না।
এটা বানিয়ে বলতে হলো, ধরতে পেরেছিলাম অনেক আগেই। তারপর আবার বললাম,
সেই তিথির বোধ করি কোনো বিশেষ তাৎপর্য আছে আপনার জীবনে।
আগে কোন তিথি?
পূর্ণিমায় আপনাকে সুখী হতে বলছেন আপনার স্ত্রী, কিছু বুঝতে পারছেন?
সুখের এক পাশ দিয়ে টের পেলাম, যিনি এতক্ষণ দরজায় দাঁড়িয়েছিলেন তিনি হঠাৎ অন্তর্হিতা হলেন। পরিতোষ সিংহের ভরসা মুখটা ধীরে ধীরে রক্তাভ হয়ে উঠল। মাথা নিচু করে উনি বললেন,
ঠাকুরমশাই, পূর্ণিমা আমার শ্যালিকার নাম। কম বয়সে বিধবা হয়ে শ্বশুর বাড়িতে খুব কষ্টে ছিল, আমার মেয়েরও মাতৃস্থানীয় কাউকে প্রয়োজন ছিল। পূর্ণিমা ওকে যেরকম ভালোবাসে বোধ করি ও নিজের মায়ের চেয়ে কিছু কম নয়। তারপরে কখন যে কিভাবে যেন
বুঝেছি, ব্যাখ্যা নিষ্প্রয়োজন, এই তো জীবনের আদি কাহিনী, এর আবার ব্যাখ্যা কি? আপনি একনিষ্ঠ মানুষ, স্ত্রীর কথা মনে করে এতদিন এগোতে পারেননি, কিন্তু আমি বলছি তিনি নিজেই এটা চান। আপনাকে ও চন্দ্রিমাকে নিজের বোনের হাতে সঁপে দিতে পারলে তবে উনি শান্তি পাবেন। দ্বিধা কাটিয়ে উঠুন পরিতোষবাবু, ভূলোক ও ভূবর লোক উভয়েই যা চাইছে সেই কর্তব্য আপনি পালন করুন, সপরিবারে সুখী হন।
পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম ভেঙে গেল। একটা পবিত্র সুগন্ধে ঘর ভরে গেছে। উৎস খুঁজতে গিয়ে দেখলাম বালিশের পাশে রাখা আছে একটি সতেজ মুচকুন্দ চাঁপা। তখনও তার গায়ে ভোরের শিশির মিলিয়ে যায়নি। একটু বেলায় যখন বিদায় নিচ্ছি, পরিতোষ সিংহ আমাকে পদ্মরাগ মণিটি উপহার দিতে চাইলেন। বিনীতভাবে প্রত্যাখ্যান করলাম।
ও জিনিস দেবীর মস্তকে শোভা পায় জমিদার মশাই, ওই ক্ষমতা দিয়ে আমি কি করব? শান্তি ভালোবাসা দুমুঠো ডাল ভাতের চেয়ে দামি কোনো জহরত নেই। আনন্দের বিষয়, আপনি ও আমি দুজনেই সেই সম্পদের অধিকারী, বাকি সবকিছু বাহ্যিক অতিরিক্ত।
কিশোরী বলল,
অত বড় ক্ষমতা এক কথায় ছেড়ে দিতে পারলেন? আমি হলে তো
ক্ষমতার রকম ফের আছে। শক্তিযন্ত্র ছাড়া যদি অচল হয়ে পড়তে হয় তবে আর আমার কি রইল?
আপনার কোন ক্ষমতা?
ওটা কথার পিঠে কথা চাপিয়ে বললাম, ক্ষমতা আবার কোথায়? ক্ষমতা কিছু নেই। তা তোমার পকেট থেকে ওটা কি উঁকি দিচ্ছে? কিশোরীর সঙ্গে তুমিও এক প্যাকেট কিনেছিলে বুঝি, বাড়ি নিয়ে যাবে ভাবছ? তাই নিয়ে যাও তাহলে।
মন্ত্রমুগ্ধ যন্ত্রচালিতের মতো নতুন পাসিং শোয়ের প্যাকেটটা বের করে তারানাথের সামনে নামিয়ে রেখে উঠে পড়লাম। বৃষ্টি থেমে গেছে, রাতও অনেক হল। প্রসন্ন মুখে সিগারেটে অগ্নিসংযোগ করে তারানাথ বলল,
বাহ, এই তোমরা আসো বলে দু একটা ভালো মন্দ জিনিস জোটে, নইলে তো সেই বিড়ি আর ডাকাটা থামাক।
বাইরে বেরিয়ে কিশোরী বলল,
আচ্ছা ওই সংকীর্ণ প্রবেশ পথের রূপকটা তুমি ধরতে পারলে? মানে আমি তো কিছু কি হতে পারে বলতো?
এই তুমি থামো তো! একটা বাজ খাই ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দিয়ে ঠেলে ট্রামে তুলে দিলাম। তারপর হাঁটা দিলাম বাড়ির পথে।
এখনকার মতো গপ্প মিলে থেকে সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. Nije to shuncheri shonge bondhuder o janan prottek shonibar rat 9tay ami Mir niye ashi goppo mire thek apnar gopper playlist.